জয় নিতাই, গতদিন আমরা এই মহাপুরাণের অন্তর্গত ভগবান শ্রী দ্বারকাধীশের যে রুক্মিণী দেবীর সঙ্গে যে বিবাহ প্রসঙ্গ এবং সেই ভগবান এবং রুক্মিণী দেবী হতে জাত সাক্ষাৎ কামদেব সেই যে প্রদ্যুম্ন তার ইতিবৃত্ত আমরা শ্রবণ করেছি। আজ ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণরত হয়েছি। এবারে এখানে শুকমুনি পরীক্ষিতকে বলছেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের 16108টি মহিষী ছিলেন, তন্মধ্যে অষ্টপ্রধান প্রধানা মহিষী, তা সেই অষ্টপ্রধানা মহিষীগণের বিবাহ আমি তোমাকে পূর্ণরূপে শ্রবণ করাতে চলেছি। হে রাজন, রুক্মিণী দেবী প্রথম দ্বিতীয় বিবাহ, তার মাঝখানে একটি ঘটনা চলে আসে। এই ঘটনা কেউ যদি শ্রবণ করেন তাহলে তার অপযশ দূরীভূত হয়, শক্তি বর্ধন হয়, শত্রুকে জয় করতে সক্ষম হয় এবং ভগবত ভক্তি প্রাপ্ত হয়। কি সেই প্রসঙ্গ? মহারাজ বলছেন, দেখো, সেই দ্বারকার পাশেই রাজা সত্রাজিৎ নামক এক ব্যক্তি ছিলেন। তিনি পরম প্রতাপী, ধার্মিক, কিন্তু একটু অর্থলোলুপ ছিলেন অল্প। এই রাজা সত্রাজিৎ সে ছিল ভগবান সূর্যনারায়ণের উপাসক। সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাকে এক মণি দেন, সেই মণির নাম হচ্ছে সমন্তক মণি। সেই মণি কেউ যদি কণ্ঠে ধারণ করে তাহলে তা দিব্য জ্যোতিতে মনে হবে যে সাক্ষাৎ সূর্যদেব আসছেন। একবার তিনি দ্বারকা প্রদেশেও ওই মণি ধারণ করে গিয়েছিলেন। সকলে মনে করছেন সাক্ষাৎ সূর্যদেব দ্বারকাধীশ প্রভুকে দর্শন করতে আসছে, তাই সমস্ত যাদবগণ যেখানে দেবী রুক্মিণীর সঙ্গে প্রভু পাশা ক্রীড়া করছিলেন, পাশা খেলছিলেন, সেখানে গিয়ে বললেন যে হে দ্বারকাধীশ, সাক্ষাৎ সূর্যদেব আপনার দর্শন করার জন্য বোধহয় আসছেন। সর্বান্তর্যামী ভগবান বললেন, না না, ও রাজা সত্রাজিৎ, অন্য কেউ নয়। যাই হোক, এবারে কৃষ্ণ একদিন বললেন যে হে সত্রাজিৎ, তোমার তো একটি মাত্র কন্যা, আর তো কিছু নেই, তো তুমি বরঞ্চ এই মণিটা আমাদের মহারাজ উগ্রসেনকে প্রদান করো। বলছেন, না না, তা হবে। বলছেন, তা না হয় এক কাজ করো না, তোমার তো অত ধন সম্পত্তির প্রয়োজন নেই, সে এই মণিটি নিত্য প্রতি 8 ভার সোনা প্রসব করে, তার থেকে কিছু অংশ আমাদের অগ্রসেন মহারাজকে দান করুন, যাতে সেই অর্থ দিয়ে, সেই স্বর্ণ দিয়ে মানে সাধু সেবা, ধার্মিক কার্যাদিতে প্রয়োগ করা হবে। বলছে, না না, আমি ওই সমস্ত চক্রে নেই। দৈবাত তার ভ্রাতা ছিল প্রসেন নামক, সেই প্রসেন সেই মণি ধারণ করে একবার মৃগয়া করতে গেল। মৃগয়া করতে গেলে সেখানে এক বৃহৎ সিংহ তার উপর আক্রমণ করে তাকে বিনষ্ট করে, তার ঘোড়াগুলোকে মেরে ফেলে, তার আর কোনো সন্ধান নেই। সকলে সত্রাজিৎ বললেন, দেখো, ওই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার থেকে মণিটা চেয়েছিল, আমি দিইনি, সেই রাগে আমার ভ্রাতা প্রসেনকে বধ করার পর সেই মণিকে সে নিয়ে নিয়েছে। এবারে দেখতে দেখতে কি হলো, সমস্ত রাজ্যের লোক তারা বলা বলি করতে থাকলো, না না, এটা হতে পারে, ওই কৃষ্ণ সে ছোটবেলার থেকেই মানে ব্রজে ব্রজে সে মাখন চুরি করে বেড়াত, এখন বড় হয়েছে, মণি হীরা ইত্যাদি সব চুরি করতে আরম্ভ করেছে, হরণ করতে আরম্ভ করেছে। সকলের মুখে ওই একই কীর্তন চলছিল। কর্ণে কর্ণে কৃষ্ণ কর্ণের ভগবান চিন্তা করলেন, দেখো আমি তো বলেই এখন বিপদে পড়েছি, এখন আমাকেই সকলে বলছে আমি মণিহরণ করেছি। তিনি কিছু শক্তিশালী সৈন্যকে সঙ্গে করে নিয়ে, আপন জনদের সঙ্গে করে নিয়ে, তিনি তার আসল রহস্য কি সেটা জানার জন্য বহির্গমন করলেন। এবারে তিনি বন মানে গভীর বনপ্রদেশে গিয়ে দেখছেন সেই প্রসেনের রথ পড়ে আছে, ঘোড়াগুলো মৃত পড়ে আছে, অনতি দূরে তার সেই প্রসেনের শরীরটা পড়ে আছে কিন্তু মণি নেই। আর সে মণির এত উজ্জ্বলতা, সিংহ তাকে আক্রমণ করে মনে করছে এটা কি জিনিস, এটাই আমার কাছে রাখি। এবারে সেই মণি নিয়ে যাচ্ছিল, সে সময় ঋক্ষরাজ জাম্ববান ওই পথ দিয়ে আসছিল। সে তখন অত সুন্দর মণি দেখে, সেও তো শক্তিশালী খুব, তাই সিংহকে বধ করে সেই মণি নিয়ে জাম্ববান চলে গেলেন নিজের গোপায়। অনেক দূর সেই গোপা, বহু দূর, প্রায় পাতালের মতন গোপা। ভগবান দেখলেন তাই তো, এখানে যে ধস্তাধস্তি হয়েছে, যুদ্ধ হয়েছে তা বোঝা যাচ্ছে। সিংহ দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে এক ভাল্লুকের পায়ের চিহ্ন, আবার সেই ভাল্লুকের পাটা তো রক্তে ভিজে গেছে। সেই অবস্থায় ওই গুহার মধ্যে প্রবিষ্ট হয়েছে তাও দেখা যাচ্ছে। এবারে সকলকে কৃষ্ণ বললেন, দেখো এই গোপা তো ভীষণ অন্ধকার, তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি বরঞ্চ ভিতরে যাই, দেখি কি পরিস্থিতি। এবারে প্রভু ভেতরে গেলেন, 12 দিন অপেক্ষা করার পর তার সৈন্য সামন্তগণ, তারা তো দ্বারকায় ফিরে গিয়ে বললেন কৃষ্ণ মারা গেছে। সকলে মিলে কি করলেন, খুব দুঃখিত হলেন বসুদেব, দেবকী এবং মহিষী বৃন্দেরা, মহিষী তখন তো একজনই, এবং অন্যান্য যাদব কুল একেবারে ভেঙে পড়ল। তারা দুর্গা দেবীর অনুষ্ঠান করতে লাগলেন। আর প্রভু ভেতরে প্রবিষ্ট হয়ে কি করছেন, দেখছেন বালকগণের সঙ্গে সব বালকেরা একত্রিত হয়ে জাম্ববানের স্ত্রীও তার মধ্যে মধ্যে আসছেন যাচ্ছেন। আর সেখানে কিছু বলা নেই, কিছু সূচনা দেওয়া নেই, কৃষ্ণ গিয়ে সেই বালকদের মধ্যে প্রবিষ্ট হয়েছে। আর টিকাকারগণ বলছেন যে সেই জাম্ববতীর কক্ষে গিয়ে তিনি প্রবিষ্ট হয়েছে, জাম্ববতীর কাছেই সেই মণিটা রয়েছে। জাম্ববতী হচ্ছে এই জাম্ববানের পুত্রী কন্যা। সমস্ত বালকরা তারা চিৎকার করে উঠল, অজানা ব্যক্তি কে সে, এই মানব তো কখনো এখানে আসে না। এবারে জাম্ববান সেই চিৎকার ধ্বনি শ্রবণ করে এসে কৃষ্ণের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এবারে কুস্তাকুস্তি আরম্ভ, গদা আদি নিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আর দুজনই অস্ত্র প্রয়োগ করছেন, করতে করতে সে দিন রাত 24 ঘন্টা যুদ্ধ হওয়ার পরেও কেউ কোনো অংশে নুনো হয় না। এই প্রকার যুদ্ধ চলতে চলতে 27 দিন অতিবাহিত হয়ে গেছে। 27 দিন অতিবাহিত হওয়ার পরে এই জাম্ববান টিকার ভাষা, টিকাকারগণ বলছে, তিনি কি করেছেন, নিজ যে প্রতিমা আছে, মূর্তি রয়েছে ভগবান রাম লক্ষ্মণ সীতা আদি, তিনি নিজ হস্তে মালা গ্রন্থন করে কি করেছেন, রামচন্দ্রের গলদেশে দিয়েছিলেন। তা তিনি এবারে যখন যুদ্ধ করতে যাচ্ছেন, দেখছেন কি যে সেই মালাটাই কৃষ্ণের গলায় দোদুল্যমান। তিনি তখন কয়েকদিন ধরে চিন্তাও করছিলেন যে আমার সঙ্গে সাধারণ মানব, সে কয়েক নিমিষের মধ্যেই সে মারা যাবে, কিন্তু এ আবার কেমন বীর যে আমার শরীর একেবারে তছনছ হয়ে গেছে, একেবারে ব্যথায় পরিপূর্ণ, কিন্তু এই ব্যক্তির তো কিছু হয় না। এবারে যখন দেখছেন নিজ প্রদত্ত প্রভুর গলদেশের মাল্য কৃষ্ণের গলদেশে দোদুল্যমান, তিনি বলছেন যে প্রভু আমি চিনতে পেরেছি, আপনি অন্য কেউ নন, সাক্ষাৎ আমার রামচন্দ্র, আপনি কৃষ্ণরূপে অবতার গ্রহণ করেছেন, প্রভু আপনি আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। বলছেন না না, তুমি তো বীরুচিত কার্যই করেছ, এতে তোমার কোনো অপরাধ নেই। বলছেন প্রভু আপনি আমাদের এই ভাল্লুকদের মধ্যে এসেছেন, বলুন আপনার কি অভিপ্রায়। তিনি সত্রাজিৎ এবং এই প্রসেনের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। বললেন দেখো আমার তো কলঙ্ক লাগিয়েছে, সেই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এখানে এসেছি মণির সন্ধানে। বললেন প্রভু আমি তো সেই মণি আমার কন্যা পরমা সুন্দরী জাম্ববতীকে প্রদান করেছি, অতএব আমি তো আপনাকে তা দিতে পারি না, আমি তাকে দান করে দিয়েছি। বলছে তাহলে কিছু উপায় বলো। বলছেন উপায় কি, আপনি যদি কৃপা করে আমার পরমা সুন্দরী জাম্ববতীকে আপনি গ্রহণ করেন, বিবাহ করেন, তাহলে মণির সঙ্গে আপনি আমার কন্যাও পেয়ে যাবেন। বলছেন ঠিক আছে, তোমার যখন তাই ইচ্ছা তাই হোক। এবারে জাম্ববতীকে প্রমাণস্বরূপ এবং সে মণি নিয়ে আসলেন, আর তার শরীর যে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছিল, প্রভু তার কর স্পর্শ করে সমস্ত অঙ্গে ওই জাম্ববান পূর্ণ সুস্থতা লাভ করলেন। তিনি এবার দ্বারকায় ফিরে এলেন। দ্বারকায় ফিরে এসে উগ্রসেন মহারাজের সভাতে, সেই সুধর্মা সভাতে সমস্ত কিছু ব্যক্ত করে শ্রবণ করালেন ইতিবৃত্ত। এবারে সত্রাজিৎকে একদিন ডাকলেন, সকলে বললেন যে হে সত্রাজিৎ, আপনি যে আমাদের প্রভুর উপরে কলঙ্ক লেপন করেছেন এ আপনার উচিত হয়। এবার সঙ্গে সঙ্গে যে সমস্ত জনতা বলছিল ওই কৃষ্ণ চোর, সে চুরি করতে পারে, দেখুন সঙ্গে সঙ্গে জনতার হাওয়াও পরিবর্তন, তারা বলছে না না, দ্বারকাধীশ তিনি হচ্ছেন প্রভু, তিনি ভগবান, তিনি কখনো হরণ করতে পারেন। এই রাজনীতির মহলও কিন্তু এই রকম। এবারে সত্রাজিৎকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই মণি দিলেন, তার বৃত্তান্ত অবগত করালেন, তিনি যদিও জেনে গিয়েছিলেন তাও আবার বললেন, আর তার প্রমাণস্বরূপ বলছেন যে এবারে হে সত্রাজিৎ আপনার যদি বিশ্বাস না হয় আমি তার প্রমাণ নিয়ে এসেছি সেই জাম্ববানের কন্যা জাম্ববতীকে। তিনি লজ্জিত হয়ে দণ্ডবাদ প্রণাম করে সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন। সমস্ত জনতা তার উপরে তাচ্ছিল্য বোধ করছে, তুমি প্রভুর উপরে এমন কলঙ্ক লেপন করলে, এ তোমার ঠিক হয়। আর অপরদিকে জাম্ববতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হলো ধুমধামের সঙ্গে, দ্বিতীয় বিবাহ হয়ে গেল। এবার এই সত্রাজিতের এক পরমা সুন্দরী কন্যা ছিল, তার নাম হচ্ছে সত্যভামা। সত্রাজিৎ চিন্তা করলেন এই কলঙ্ক এখন আমার মস্তকে এসে আমার কপালে এসে লেগে গেল, সকলে আমাকে ছিছি করছে, আমি কি করি। তিনি তখন কি করলেন, তার এই পরমা সুন্দরী সত্যভামার সঙ্গে বিবাহ দেওয়ার কথাবার্তা হয়েছিল শতধন্যার সঙ্গে, পাকাপোক্ত কথাবার্তা নয়, মৌখিক। তিনি কি করলেন, প্রভুর কাছে গেলেন এবং নিবেদন করলেন যে আমি আমার পুত্রীর সঙ্গে আপনাকে, মানে আপনার হাতে সমর্পণ করতে চাই। বলছেন ঠিক আছে, সেটা আপনার অভিরুচি। এবারে খুব ধুমধামের সঙ্গে এই সত্যভামার সঙ্গে ভগবানের বিবাহ হল, সেই সঙ্গে সেই মণিটাও তিনি দিলেন, কিন্তু ভগবান সেটা ফিরিয়ে দিলেন। বলছেন হে রাজন সত্রাজিৎ, এই মণির জন্য আমার কলঙ্ক হয়েছিল, অতএব এই মণি আর আমি নেব না, এই মণি আমার প্রয়োজন নেই, বরঞ্চ তুমি এক কাজ করো, এই মণি রাখাও তো খুব ঝঞ্ঝাট আছে, তাতে সে রাখলেই যে স্বর্ণ প্রসব করবে তা নয়, তার মধ্যে মানে পূজন আদি ইত্যাদি করা অনেক সমস্যা আছে, তার পূজন করতে হয় প্রায় 10-12 ঘন্টা, তারপরে তো স্বর্ণ প্রসব করবে। এই মণির বৈশিষ্ট্যটা কি ছিল, যেখানে যে স্থানে ওই মণি থাকবে সেই রাজ্যে অরাজকতা হবে না, বৃষ্টি ঠান্ডা গরম যেমন সীমিত মানে হিসাব মতন ঋতুর পরিবর্তন তা ঠিক ঠিক হবে, সেই রাজ্যে কোনো অভাব হবে না, সেই রাজ্যে যথাসময়ে বর্ষণাদিও হবে, সেই রাজ্যে শস্য আদি সুন্দর হবে, মানে সব দিক থেকেই মঙ্গলময়। সত্রাজিৎ বললেন, ঠিক আছে তাহলে প্রভু আপনি যেমন আজ্ঞা করেন, আমি নিত্য প্রতি 8 ভার মানে কয়েক কুইন্টাল সোনা পাওয়া যায় সেগুলো আমি আপনার ধনাগারে দিয়ে দেব। এবারে প্রভু করেছেন কি, তিনি হস্তিনাপুরে চলে গেছেন, কৃষ্ণ বলরাম আর সঙ্গে আরো কিছু বীর যাদবদের সঙ্গে নিয়ে। এই সুযোগ বুঝে সেখানে ওই যে শতধন্যার সঙ্গে বিবাহ দেওয়ার কথা ছিল, অক্রূর আর কৃতবর্মা, দেখুন অর্থ কেমন, অর্থ সকলের হাতে আসলে সেটাকে যে সঙ্গোপন বা সংযত হয়ে থাকবে তা কিন্তু সকলের দ্বারা সম্ভব না, এই অর্থ কিন্তু অনর্থের কারণ হয়ে দাঁড়ায়, আর এই অর্থ যাদের সহ্য হয় না তাদের গায়ে কামড়ায়। এখন অক্রূর কাকা আর কৃতবর্মার মতো লোক যারা পরম ধার্মিক তারা তখন বুদ্ধি করে দিচ্ছে ওই শতধন্যাকে, বলছেন দেখলি শতধন্যা, যে সত্রাজিৎ রাজা তোমার সঙ্গে বিবাহ দেওয়ার কথা বলেছিল ওই সত্যভামাকে, তা তো তোমার হাতছাড়া হয়ে গেল, মতিভ্রম হয়েছে অক্রূরেরও আর কৃতবর্মারও। তা দেখো তোমাকে তো সেই কন্যারত্ন তুমি তো প্রাপ্ত হলে না, এখনো সময় আছে, ওই শতধন্যার কাছে মণিটা আছে, তুমি মণিটা যেভাবে হোক নিয়ে নাও। এবারে গভীর নিশীথে এসে তীক্ষ্ণধার অস্ত্র নিয়ে সত্রাজিতের রাজ্যে প্রবিষ্ট হয়েছে, স্বয়ংকক্ষে গিয়েছে, গিয়ে তাকে মানে গলা কেটেছে, সকলে নিষেধ করেছে যারা পুরের মধ্যে ছিল তাকে হত্যা করে সেই মণিটা নিয়ে সে পালিয়ে গেছে। সত্যভামা সেখানেই ছিলেন, কৃষ্ণ গিয়েছিলেন হস্তিনাপুরে, নিজের পিত্রালয়ে ছিলেন সত্যভামা। সত্যভামা যখন অবগত হলেন তখন এসে ভীষণভাবে রোদন পরায়ণা হলেন, বারবার মূর্ছা প্রাপ্ত হচ্ছিলেন। তারপরে তিনি নিজে সঙ্গে দাস দাসীদের সঙ্গে নিয়ে তিনি হস্তিনাপুরে চলে গেলেন, ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বিলাপ করতে থাকলেন, এবং কৃষ্ণ বললেন, তার কৃষ্ণ তিনি তো মায়িক রোদন করতে পারেন না কিন্তু মানব রূপে রয়েছেন, তাই সাধারণ মানবের মতন তিনিও সত্যভামার সঙ্গে রোদন করলেন বলরাম, এবং নিজের আত্মীয়গণ যারা ছিলেন তারাও খুব আফসোস শোক ব্যক্ত করলেন। এবারে কৃষ্ণ বলরাম সঙ্গে সঙ্গে দেবী সত্যভামাকে নিয়ে এসে দ্বারকায় এসে সঙ্গে সঙ্গে তাদের সিদ্ধান্ত হয়ে গেল যে শতধন্যা এই পৃথিবীতে বেঁচে থাকার আর অধিকারী নয়, বধ করব। এই কথা যখন ওই শতধন্যার কর্ণে আসলো, শতধন্যা গেল কৃতবর্মার কাছে, কৃতবর্মা বলছে তুই এখন আমার কাছে আসিস না, বলছে তোমরা দুজন তো আমাকে বুদ্ধি দিয়েছিলে, আমি তো তোমাদের কথা অনুযায়ী তাকে বধ করেছি, বলছে না না ওই কৃষ্ণ সে হচ্ছে সর্বশক্তিমান প্রভু ভগবান, দেখিস না ওই সমস্ত বড় বড় দুর্মদ রাক্ষস বা যে সমস্ত অসুর যে সমস্ত দুরাত্মা রাজন্যবর্গ তাদেরকে যখন মারে কিছু মনেই হয় না, আমি সেই ভগবানের বিরোধ করব তোর পক্ষ নিয়ে, না না তুই যেখানে পারিস যা। কৃতবর্মা কেটে পড়ল, শতধন্যা ছুটতে ছুটতে গিয়ে মণিটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছে, শতধন্যা তখন এই অক্রূরের কাছে আস। এবারে অক্রূর কাকা বলছে আমি তোকে কিছু করতে পারবো না, তোর মাথা খারাপ, কৃষ্ণের যখন 7 বছর বয়স তখন ওই মূলের ভিতরে এই শ্লোকই বলেছেন যে 7 বছর বয়স তখন ওই কৃষ্ণ জানিস ব্যাঙের ছাতার মতন ওই গিরিরাজ ধারণ করেছিল, আর তার সঙ্গে বৈরী ভাব করবো আমি, যে ওই সপ্তক্রোশ জুড়ে গিরিরাজ তার তো অনেক লীলা আছে, এ অল্প কিছুদিন আগের কথাই বলি, এই কংসকে হত্যা করার পূর্বের কথা, সে শক্ত ক্রোশ জুড়ে যে গিরিরাজ, সে ব্যাঙের ছাতা হয়ে থাকে, সেই ব্যাঙের ছাতাকে যেমন ধারণ করে সেই রকম অনায়াসে ধারণ করেছিল। আমি ওই সমস্ত চক্রে নই, তুই পালা, পালাতে পারলেই তুই বেঁচে যাবি, তার ছাড়া আর কোনো উপায় নেই, আর তার থেকে কেউ বেঁচেছে বলে আমার তো মনে হয় না। বলছেন আমি এখন কি করব তাই বলো, তুমি একটা কিছু বলো। সত্য মানে কৃতবর্মা কেটে পড়লো, আর তুমিও আমাকে বুদ্ধি দিয়ে বধ করালে। বলছেন যা করিয়েছিলাম করিয়েছিলাম, এখন আমি ওই সমস্ত চক্রে নই। সে অত শক্তিশালী ভগবান, শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে কেউ কখনো শত্রুতা করে? নীতিশাস্ত্র বলছে যে যারা শক্তিশালী তাদের সঙ্গে কোনো অবস্থাতেই কোনো প্রকারেই তাদের সঙ্গে শত্রুতা করতে নেই, তাহলে বিপদই বিপদ। অতএব সেই কৃষ্ণের সঙ্গে বৈরিভাব তো আমি করতে পারবো না। তবে হ্যাঁ শোন, এবারে অক্রূরের লোভ হয়েছে, তোর কাছে যে মণিটা আছে মণিটা আমাকে চুপচাপ দে আর তুই পালা। শতধন্যা নিজের কোমরের মধ্যে লুকানো ছিল, কাপড়ের মধ্যে জড়ানো ছিল, সেটাকে নিয়ে বলছেন তাহলে এটা আপনি রাখুন। বলছেন তুই এখন রাখ, তুই এখন পালা, যা পালা এখন, তো মাল তো পেয়ে গেছেন অক্রূর। মাল পেয়ে অক্রূর কাকার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হওয়ার কথা, কারণ ওই যে মণিটা আট ভার স্বর্ণ রোজ প্রদান করে, আট বার মানে এই জগতে কয়েক কুইন্টাল, মানে সে তো কোটি কোটি টাকার ব্যাপার। এবারে শতধন্যা দ্রুতগামী অশ্বে আরূঢ় হয়ে সে ছুটেছে, ভগবান কৃষ্ণ বলরাম তারাও ছুটেছে। এবারে ছুটতে ছুটতে দেখে যেখানেই যান সেখানেই ওই কৃষ্ণ বলরাম পেছনে, বলাহকাদি শৈবাদি যে অশ্ব সংযোজিত আছে তা তো ভীষণ তীব্র গতি, পেরে উঠছে না। তখন ওই ঘোড়াকে ছেড়ে ঘোড়া একেবারে এত ঘন বন যে সেখানে ঘোড়াও প্রবেশ করতে পারে না, সে তখন ঘোড়াকে ছেড়ে সে নিজে দৌড়ানো আরম্ভ করল। ভগবান চক্র দিয়ে কি করলেন, তার পেছনে কিছুটা ধাবিত হয়ে চক্র দিয়ে তার গলদেশ কেটে দিলেন, কেটে দিয়ে ভগবান গিয়ে তার কোমরে হাত দিয়ে দেখছে কিছু নাই, ও তো আরেক জায়গায় রয়েছে। তিনি এলেন মাথাটা নিচু করে, বলরাম বলছে কানা তুমি মাথা নিচু করে আছো কেন, দেখি মণিটা দেখি। তিনি বলছেন আর মণি তার কাছে তো নেই। তো বলছেন দেখো তুমি না সেই ছোটবেলার থেকে যে মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে গেছে, এ তোমার মিথ্যা কথাটা মানে বলা ভালো না, আচ্ছা আমাকে পরে দেখিও, আমি আর এখন রাজ্যে ফিরে যাব না, আমি এখন আমার মিত্র জনক আছে, জনকের এখানে থাক। ইনি এখানে কয়েক বছর ছিলেন বলদাউজি, বলদেব কয়েক বছর জনক রাজার সেখানে মান সম্মান আদরের সঙ্গে অনেক উৎকৃষ্ট উৎকৃষ্ট খাদ্য খাবার তিনি রোজ পেতেন আর সেখানেই থাকলেন। সেই সময় সেই দুর্মদ দুর্যোধন তাকে গুরু করে এই গদাবিদ্যা শিক্ষা করে। ভগবান তিনি ফিরে গেলেন, তিনি ফিরে গেলে কেউ তাকে কোনো প্রকারেই বিশ্বাস করে না, এবং রাজ্যে সকলেই বলে মহিষীরা এবং সকলেই বলে যে মণিটা একটু দেখাও না, ভগবান মণি দেখাতে পারেন। ভগবান বললেন এই মণি তো আমার মানে পিছু ছাড়ে না, এই যতবারই আমি উদ্ধার করে নিয়ে আসি এখন মণি নেই আমার কাছে, সমস্ত দ্বারকাবাসী এমনকি মহারাজ উগ্রসেন পর্যন্ত বলছে কই দেখি তো মণিটা একবার। বলছেন দাদু আমার কাছে থাকলে তো দেখাবো। এবারে ভগবান আবার চিন্তাযুক্ত হয়ে তিনি চিন্তা করছেন এই মণি গেল কোথায়, মণি অন্য কারো কাছে আছে তো সুদৃঢ়। আর অক্রূর কাকা তখন বুঝতে পেরেছেন যে এই কৃষ্ণ সে এত চালাক যে তার সঙ্গে চাতুরি করে পারা যাবেন, সে তখন তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছে। তীর্থ ভ্রমণ করতে করতে সে কি করবে, অত স্বর্ণ কিছু করতে হবে, তো অত স্বর্ণ বর জন্য তো আরেক ঝঞ্ঝাট। তিনি যেখানে পাচ্ছেন সেখানে ব্রাহ্মণ সাধু তারপরে যারা গরিব দীনহীন তাদেরকে সমানে স্বর্ণ বিলাচ্ছে, আর সেখানে বড় বড় যজ্ঞ করছেন, আর তিনি যে যে রাজ্যে যাচ্ছেন সেই সময় একটু জায়গায় জায়গায় অরাজকতা অনাবৃষ্টির ভাব ছিল, সেসব কেটে যাচ্ছে মণির প্রভাবে। সমস্ত জায়গায় বর্ষণ হচ্ছে আর সমস্ত জায়গায় বড় বড় যজ্ঞ করছে। শ্রীকৃষ্ণের গুপ্ত দূতগণ এসে বললেন যে এখন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, বলে যে যে স্থানে বৃষ্টি হচ্ছে সেখানে অক্রূর কাকাকে খুঁজে বের করো, ওই মণির প্রভাব এমন। এবারে তিনিও বুঝতে পারলেন যে কৃষ্ণ তো আমাকে ছেড়ে দেবে না। তিনি তখন নিজের মাতামহ, সে হচ্ছে কাশী, কাশীতে গেলেন। কাশীতে গিয়েও সেখানে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, ওই কাশীতে বহুকাল বৃষ্টিই হতো না। এবারে কৃষ্ণের দূতগণ গিয়ে অক্রূর কাকাকে বললেন যে অক্রূর কাকা, ভগবান আপনাকে এই মুহূর্তে ডেকেছে। তিনি দেখলেন সর্বনাশ। তিনি ওই মণিকে গুটিয়ে নিজের কোমরে কাপড় চোপড় দিয়ে বেঁধে দ্বারকায় আসতে বাধ্য হলেন। দ্বারকায় যখন এলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, তারপরে প্রভু বলছেন, প্রভু আন্দাজে বলছেন, প্রভু সর্বান্তর্যামী কিন্তু জাগতিক দৃষ্টি থেকে আন্দাজে বলছেন, বলছেন অক্রূর কাকা, আমি জানি মণিটা আপনার কাছেই আছে। ঠিক আছে, মণি আমি আপনার কাছেই রাখব। তিনি মাথা নিচু করে বলছেন যে হে কেশব, বাস্তবিক আমি তোমার অপরাধী, আমি তোমার কাকা হয়ে আমি তোমার সঙ্গে এমন জঘন্য কর্ম করলাম। বলছেন যে কাকাশ্রী, এ আপনার দোষ নয়, অর্থই এমন মানুষকে মানে সব কিছু ভুলিয়ে দেয় এবং মানুষ কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ঠিক আছে, একবার দেখি। মণিটা বের করে কৃষ্ণের হস্তে সমর্পণ করলেন। কৃষ্ণ সুধর্মা সভায় সকলকে ডেকে, এমনকি নিজের মহিষীগণকে ডেকেও সকলকে নিজের নিজের হাতে দিয়ে এবং সকলের সামনে ধরে সেই মণি দর্শন করালেন। সকলে খুশি হলেন। এবারে অক্রূর কাকাকে আবার দিয়ে দিচ্ছে। এই ব্যাকা কৃষ্ণ বুদ্ধি খুব ব্যাকা, কেন দিলেন জানে যে ওই মণির পেছনে 8-10-12 ঘন্টা শুধু পূজা করতে হবে, তাই অক্রূর কাকাকে শাস্তি দিচ্ছেন। বলছেন হে কাকাজি, আপনার এটাই শাস্তি যে আপনি যে এই মণিকে এক প্রকার হরণ করেছিলেন, আর আপনার আর কৃতবর্মার কারণেই ওই শতধন্যা আমার শ্বশুর মহাশয়কে হত্যা করেছে, অতএব আমি আপনাকে শাস্তি স্বরূপ এই মণির পূজন অর্চনের ভার আপনার উপরে দিলাম। এবার তো সারাদিন আর সময় নেই, 12-14 ঘন্টা যদি পূজন করতে যায় তাহলে বাকি সময় কোথায়? নিজের খাওয়া দাওয়া, তারপরে আবার রাজকাজ সব কিছু দেখতে হবে। অক্রূর কাকা চিন্তা করলেন এই কৃষ্ণের সঙ্গে চালাকি করে জেতা অত সহজ, এ তো ভীষণ শাস্তি দিয়ে দিল আমাকে। এবারে যথাসময়ে সেই যে সত্রাজিতের শরীর তৈলদ্রোণীতে রাখা হয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়া আদি করার পরে সে সময় সকলেও মানে একেবারে ভেঙে পড়েছিলেন তার আত্মীয় বর্গেরা। যা ক্রমে ক্রমে সব ঠিক হয়ে যায়, ঠিক তদ্বৎ সব ঠিক হয়ে আস। তা এই এই যে আমরা মণিবৃত্তান্ত, সমন্তক মণির বৃত্তান্ত শ্রবণ করলাম, এর বিশাল মহিমা। যাদের অপযশ কলঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে তারা প্রাতকালে, বৈকালে বা সায়ংকালে কেউ যদি শ্রবণ করেন তাদের সেই অপযশের হাত থেকে তারা বেঁচে যান। এছাড়াও বলবর্ধ, ভক্তিবর্ধ সমস্ত দিক থেকেই উন্নত। হে পরীক্ষিত, এবারে এ গেল তাহলে কতজন? 3 জনের বিবাহ হল, 3 জনের সঙ্গে প্রভুর বিবাহ হল। চতুর্থ বিবাহ হচ্ছে, তিনি একবার ইন্দ্রপ্রস্থে গেলেন, সেখানে 4 মাস ছিলেন বর্ষাকালে। একবার অর্জুন কৃষ্ণ মৃগয়ার্থে গভীর বনে গেলেন, বটম কবচ আদি ধারণ করে। সেখানে অনেক পশু হত্যা করলেন, সেগুলো যুধিষ্ঠির মহারাজকে সমর্পণ করলেন। তারপরে তারা পুনরায় এই যমুনার ধারে এসে নিজেদের হস্ত পদাদি ধৌত করে ফিরে আসছে। অকস্মাৎ দেখছেন কি এক অপূর্ব সুন্দরী সে তপস্যা করছে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন গিয়ে দেখো তো কে তপস্যা করছে। অর্জুন গিয়ে কৃষ্ণ আদেশ পালন করতে গিয়ে তিনি বললেন যে হে সুন্দরী, হে দেবী, কে তুমি? তোমাকে দেখে আমার তোমার সম্পর্কে সবকিছু জানতে আমার ইচ্ছা হচ্ছে। তোমার পিতাকে, তোমার মাতাকে এবং তুমি যে তপস্যা করছো কি জন্য? বলছেন যে হে ধনঞ্জয়, আমি সূর্যদেবের কন্যা, আমার নাম কালিন্দী, আমি এই যমুনার মধ্যেই থাকি। এই যমুনার মধ্যে আমার পিতা সূর্যনারায়ণ ভগবান তিনি আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিয়েছেন। আমি এখানে তপস্যা করছি সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। ভগবান বললেন যে, ভগবানকে গিয়ে যখন বললেন অর্জুন, অর্জুন বলছেন তাহলে আর দেরি কি, তাহলে তাকে সঙ্গে করেই নিয়ে এস। তারপরে তিনি এই মানে হস্তিনাপুরে বেশ কিছুদিন ছিলেন ইন্দ্রপ্রস্থে। বেশ কিছুদিন থাকার পরে এই কালিন্দীকে দ্বারকা এনে বিধিমতে আবার বিবাহ করলেন। আর পঞ্চম বিবাহ হচ্ছে অবন্তী দেশের রাজা, অবন্তী দেশ মানে অবন্তিকাপুরী, সপ্তপুরীর মধ্যে এক পুরী, অবন্তিকাপুরী, মধুপুরী, জগন্নাথপুরী ইত্যাদি, তার মধ্যে সেই অবন্তী দেশের মানে উজ্জয়িনীর, উজ্জয়িনী দেশের রাজা বিন্দ অনুবিন্দের কন্যা মিত্রবিন্দাকে ভগবান স্বয়ম্বর সভা থেকে হরণ করেছিল। এবং রাজন্যবর্গ, রাজন্যগণ তারা মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন ভগবানের সেই পরাক্রম দেখে। আর ষষ্ঠ নম্বরের সহধর্মিণী হচ্ছেন, মহিষী হচ্ছেন কৌশল নরেশ নগ্নজিতের কন্যা সত্তা। তার আরেক নাম হচ্ছে নগ্নজিতের কন্যা ইতি নাগ্নজিতিও বলা হয়, নাগ্নজিনীও অনেকে বলে থাকেন, কিন্তু ভাগবতে সত্তা নাম বা নাগ্নজিতি বলেই বলা হয়েছে। তার একবার বিবাহ করানোর জন্য সেই নগ্নজিত রাজা তিনি কি করলেন, এক শর্ত রেখেছিলেন। বিশাল বিশাল সাতটি ষাঁড় ছিল, এই সাতটি ষাঁড়কে কেউ যদি বধ করতে পারে, জব্দ করতে পারে, তাহলে সেই সেই রাজা, সেই রাজপুত্র বা সেই ক্ষত্রিয়ের সঙ্গে এই সত্তার বিবাহ। কিন্তু সে কারোর দ্বারাই সম্ভব হল না, সমস্ত রাজন্যবর্গ তারা পরাজিত হল। ক্ষত বিক্ষত তাদের হস্ত, পদ, স্কন্দ, গলা, মাথা সব নষ্ট করে তারা তো ফিরে গেল। সকলে মনে করলো এবং সমস্ত রাজন্যবর্গ বলল, হে নগ্নজিৎ, তোমার এই কন্যার আর বিবাহ হবে না, এ কখনো হতে পারে? সে বিশাল বড় বড় তো সিং, সেই ষাঁড়গুলোর চোখগুলো তো রাগে লাল হয়ে আছে, আর তাদের আবার স্বভাব হচ্ছে কি, তারা বীর দেখলে আরো রেগে যায়। এবারে কৃষ্ণ এলেন, রাজা নগ্নজিৎ তিনি তার সমস্ত বৃত্তান্ত বললেন। বলছেন ঠিক আছে, প্রভু কি করলেন, তার সাত নিজের শরীর থেকে সাতটা শরীর তৈরি করলেন, করে কি করলেন, তার নাসারন্ধ্রের মধ্যে সব দড়ি পুড়ে দিলেন, ছিদ্র তো ছিলই। এবারে দড়ি পুড়ে দিয়ে সেগুলোকে এমনভাবে কর্ষণ করতে লাগলেন যে সেই সমস্ত নাকে দড়ি দিয়ে টানলে কি আর সমস্ত শক্তি তো হ্রাসিত হয়। দেখতে দেখতে ভগবান ওই সাতটি ষাঁড়কে পরাজিত করে এই সত্তাকে বিবাহ করলেন। এবারে তিনি যখন যাচ্ছিলেন, অন্যান্য রাজন্যবর্গেরা তারা সকলে এসে আক্রমণ করলো কৃষ্ণকে। কৃষ্ণের সঙ্গে আবার অর্জুনও রয়েছে, কৃষ্ণ কিছুই করলেন না। অর্জুন বললেন, প্রভু আমি আছি আপনার শিষ্য, আপনার আর হাত পা নাড়িয়ে কোনো কাজ নেই, আমি একটু দেখি। এবারে অর্জুন কি করলেন, সেই সমস্ত মানে অপরাজিত যে সমস্ত রাজন্যবর্গ দেখতে দেখতে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের ক্ষত বিক্ষত করে সেখানে কাউকে তো হত্যাও করে ফেলেছিলেন, আর বাকি সব ভয়ে পলায়ন করল। এবারে সপ্তম হচ্ছে শ্রুতকীর্তির কন্যা ভদ্রাকে তিনি বিবাহ কিভাবে করছেন, কে কয় দেশের রাজা হচ্ছেন এই শ্রুতকীর্তি, তারই কন্যার নাম হচ্ছে ভদ্রা। তা ভগবানকে এই শ্রুতকীর্তি অত্যাধিকভাবে মানে শ্রদ্ধা করতেন এবং তিনি জানতেন যে ইনি হচ্ছেন ভগবান। তিনি স্বেচ্ছায় কি করলেন, শ্রুতকীর্তি, রাজা শ্রুতকীর্তি তিনি ভগবানকে নিজের কন্যা ভদ্রাকে সমর্পণ করলেন। আর অষ্টম হচ্ছে মদ্রদেশের রাজনন্দিনী লক্ষ্মণাকে ভগবান স্বয়ম্বর সভা থেকে হরণ করেছিল, সমস্ত রাজন্যবর্গকে পরাজিত করে। হে পরীক্ষিত, এই হলো অষ্টপ্রধানা মহিষী ভগবান শ্রীকৃষ্ণের পাটরান দ্বারকার। এবারে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে হে গুরুদেব, এ তো আপনি আটজন বললেন, আমি শুনেছি যে 16,108টি, তার মধ্যে আপনি এই আটটির কথা বললেন, আর 16,100টি কোথায় গেল? বলছে সে এক ঘটনা আছে। বলছে শোনো, মনোযোগ দিয়ে শোনো। বলছেন হে রাজন, একবার নারদ এলেন। নারদ এসে কি করছেন, তিনি একটি স্বর্গের থেকে আসছিলেন, একটি পারিজাত পুষ্প তুলে নিয়ে এসেছেন। এবারে এই যে অষ্টপ্রধানা মহিষীদের মধ্যে একটু মান বেশি হচ্ছে এই সত্রাজিতের কন্যা সত্যভামার, সে ঘন ঘন প্রভুর উপরে অভিমান করে। এবারে নারদ এসে করেছে কি, নারদ তো কেমন ব্যক্তি হতো আমরা সবাই জানি, যাতে রাগ হয়, আর সেই রাগেরও অনেক তাৎপর্য আবার আছে। নারদ কি করলো, সত্যভামা কৃষ্ণ, সত্যভামা দ্বারকাধীশ আর রুক্মিণী দেবী দাঁড়িয়ে আছে, কথাবার্তা চলছে। এবারে সেই পারিজাত পুষ্প তো মানে একটা যদি থাকে তাহলে তো পুরো নগর গন্ধ হয়ে যায়, সুগন্ধি হয়ে যায়। দেবর্ষি নারদের হাতে সেই পারিজাত পুষ্প দেখে সত্যভামা চিন্তা করছে ওটা আমার প্রয়োজন। সর্ব অন্তর্যামী দেবর্ষি নারদ তা বুঝতে পারলেন। তিনি কি করলেন, খানিকক্ষণ তো সেটা নিয়ে তার নাকের ডগায় ঘোরালেন, ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন দেবী রুক্মিণী, এটা আমি তোমার জন্যই নিয়েছি। এবার তো সত্যভামার ভীষণ রাগ হয়ে গেছে, বলছেন দেখো আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওটা দিদিকে দিয়ে দিই, সে আবার মান হয়েছে। নারদ তো চলে গেলেন, ঝগড়া একটা লাগিয়ে চলে গেলেন। এবারে সে তো কোপ ঘরে গিয়ে বসে আছে, রাগ করেছে, কোপ ঘর একটা আলাদা থাকে, কোপ গৃহ। ভগবান গিয়ে তাকে বললেন কি অসুবিধা সত্যভামা তোমার? বলছেন না, ওই নারদ এসে ওই ফুলটা আমার নাকের ডগায় খানিকক্ষণ ঘুরিয়ে দিদিকে দিয়ে গেল, আমি ওই পুষ্প চাই। তো বলছেন ও তো স্বর্গে পাওয়া যায়, কি আর মরতে থাকে নাকি, পারিজাত স্বর্গের তো? বলছেন ওসব আমি জানি না। বলছেন আচ্ছা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে একটা পারিজাত বৃক্ষই এনে দেব, আর কথা আছে? বলছেন কবে? বলছেন অতি শীঘ্র। তা একদিন প্রভু কি করলেন, গৌড় পৃষ্ঠে পৃষ্ঠ পড়ি আরূঢ় হয়ে সত্যভামাকে নিয়ে যাচ্ছে। এবারে পথে যেতে যেতে এক মূর নামক দৈত্য ছিল, সে বড় ভয়ঙ্কর, সে এত ভয়ঙ্কর দেবতারা পর্যন্ত তার সারা শব্দ পেলে সেখান থেকে ছুটে পলায়ন পরায়ণ হন। মূর নামক দৈত্যের সঙ্গে ভগবান যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, সে অতি ভয়ঙ্কর যুদ্ধ। দেখতে দেখতে ওই মূর নামক দৈত্যকে তিনি বধ করে, ভগবানের এক নাম হলো কি, মুরারি। এই মূর দৈত্যকে বধ করার জন্য ভগবানের আরে নাম হয়েছে মুরারি। বলল মুরারি ভগবান কি জয়। তারপরে তিনি নরকাসুরের নরকাসুরকে বধ করার জন্য বেরিয়েছিলেন। এই নরকাসুর বারুণী ছত্র, মাতা অদিতির কুণ্ডল, এছাড়া মণিময় পর্বত ইত্যাদি যেগুলো দেবতাদের ভোগ্য সেগুলোকে শক্তি অবলম্বন করে হরণ করেছে। প্রভুই শাস্তি দেবেন দেবতাগণ নালিশ করেছেন। প্রভু গিয়ে এই মানে নরকাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন, একেবারে ভয়ঙ্কর যুদ্ধ। সমস্ত দেব দানব যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর দেবতা ঋষিবৃন্দ সকলে সেই যুদ্ধ দেখছে, অতি ভয়ঙ্কর যুদ্ধ। আর এই নরকাসুর তার এত প্রভাব যে দেবতাগণ পর্যন্ত তার কথা শুনলে ভয়ে কম্পমানা হয়। স্বর্গে গিয়ে মাতা অদিতির যে কুণ্ডলোদ্বয় তার আবার লীলা অনেক, সেই অমূল্য কুণ্ডলোদ্বয় হরণ করে নিয়ে এসেছে, দেবতারাও কিছু করতে পারেন, তাহলে কত শক্তিশালী চিন্তা করা যায়। ভগবান এসে তাকে মানে যুদ্ধ হলো বহুক্ষণ, এতক্ষণ যুদ্ধ হলো সে বলার কথা না, কত কত অস্ত্র শস্ত্র, একেবারে দিব্য অস্ত্র মায়া সমস্ত কিছু প্রয়োগ করেছে, কিন্তু প্রভুর কাছে তো সবকিছুই নূন। প্রভু কি করলেন, এই মূর নামক দৈত্যকে তার আবার মানে ভয়ঙ্কর শক্তিশালী কি করলেন, তার গলদেশ চক্র দিয়ে অন্তিমে কেটে দিলেন। এবারে প্রভু কি করলেন, তাকে যখন এই হত্যা করলেন, হত্যা করার পরে সে সময় পৃথিবী দেবীর পুত্র হচ্ছে এই নরকাসুর, তিনি এলেন, এসে প্রভুকে স্তবস্তুতি করলেন এবং তিনি এবারে তার প্রাসাদের মধ্যে প্রবিষ্ট হলেন। প্রাসাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেখান থেকে যা যা কিছু ছিল, যেমন অদিতির কুণ্ডলোদ্বয়, বৈজয়ন্তীমালা, বারুণী ছত্র, মণিময় পর্বত, এই সমস্ত তিনি উদ্ধার করলেন। এবারে তার যখন কারাগৃহে জেলে গেলেন, সেই কারাগৃহে দেখছেন কি অতি অপূর্ব সুন্দরী সুন্দরী রাজকুমারীদের মানে কারারুদ্ধ করে রেখেছে, ভগবান তাদেরকে মুক্তি প্রদান করে দিলেন, সমস্ত কন্যাগণকে সেখানে ছেড়ে দিলেন। সেই কন্যাগণ তখন প্রভুকে স্তবস্তুতি করছেন এবং স্তবস্তুতি করতে করতে তারা বলছেন, হে প্রভু, হে ভগবান, হে সর্বেশ্বর, হে সর্ব অন্তর্যামিন, আমরা এই নরকাসুর কর্তৃক আনিত হয়েছে, অপহরণ হয়েছে, আমাদের অপহরণ করে নিয়ে এসেছে, অতএব আমাদের অন্যান্য রাজন্যবর্গ তারা স্বীকার করতে চাইবে না, তা প্রভু আপনি যদি আমাদের প্রতি কৃপাই করেছেন, আমরা আপনাকে আমাদের প্রতিরূপে পেতে চাই। এই 16,100 রাজকুমারী বন্দী ছিলেন এই নরকাসুরের কারাগৃহে। প্রভু তাদের স্তবস্তুতিতে সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করব। ঠিক তাই করলেন। প্রভু দ্বারকায় এসে তাদের সঙ্গে বিধিসম্মতভাবে প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথক বিবাহ করেছেন। এবারে স্বর্গে গিয়ে তিনি কি করলেন, মাতা অদিতির কুণ্ডলোদ্বয়, বৈজয়ন্তীমালা, বারুণী ছত্র, মণিপর্বত তাদেরকে দিয়ে দিলেন। এবারে প্রভু আসার সময় কি করলেন, একটি পারিজাত বৃক্ষকে তুলে নিলেন। এবার দেখুন দেবতারা কেমন স্বার্থবাদী, প্রভু যখনই ওই পারিজাত পুষ্পের বৃক্ষ তুলে নিয়েছেন, সে সময় দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা প্রভুর সঙ্গে যুদ্ধ করার জন্য তৎপর হয়ে গেল। টিকাকারগণ এখানে দেবতাদের ভীষণ ভীষণ ভাবে নিন্দা করেছে। ভগবান তিনিও গৌড় পৃষ্ঠ পড়ি আরুড়ো থেকে অলৌকিক দিব্য অস্ত্র প্রয়োগ করে তাদেরকে পরাজিত করলেন, তারা তো ভয়ে পলায়ন পরায়ণ হল। এই সত্যভামার গৃহের সম্মুখে সেই পারিজাত বৃক্ষটি রোপণ করলেন, অতি সুন্দর সেখানে পুষ্পাদি হতে থাক। এইভাবে প্রভু সকলের সঙ্গে এমন সুন্দরভাবে মানে লীলা করেছেন এবং তার যে বিবাহ ঘটনা তা এত সুন্দর যে কেউ কখনো বুঝতেই পারেননি যে তিনি কেমনভাবে কিভাবে ওই 16,108 জন মহিষীর সঙ্গে জীবনযাত্রা করেছিলেন। দেবর্ষি নারদও আসবেন যে কি ব্যাপার, আমিও যাব। সকলের সঙ্গে হাস পরিহাস ইত্যাদি চলে, কিন্তু দেবী রুক্মিণী তার সঙ্গে কখনো হাস পরিহাস আদি হয় না, তিনি গম্ভীর থাকেন, তিনি প্রভুকে ভগবান বলে সবসময় মানে ব্যবহার করেন, ভগবান রূপে ভগবান তিনি, কিন্তু অন্যান্য সমস্ত মহিষীরা তারা ভগবান জানলেও তাদের সঙ্গে পতিপত্নীর মতন ব্যবহার বেশি। একবার তিনি চিন্তা করছেন যে তাই তো, আমি সমস্ত মহিষীদের মানে ক্রোধিত করে দিই, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করি, কিন্তু দেবী রুক্মিণী ইচ্ছে তো এমন করে না। তাই তিনি একদিন কি করেছেন, রুক্মিণী দেবী সেবায় ব্যস্ত, প্রভু পালঙ্কে শয়ন করে আছেন একটি হস্ত মাথায় ধারণ করে, সে সময় কৃষ্ণের প্রত্যেক মহিষীদের গর্ভে 10টি করে পুত্র আর 1টি করে কন্যা হয়েছে, তাহলে 16,108 জন মহিষী গুণ 10 সমান সমান হচ্ছে 161,080 পুত্র আর 1টি করে কন্যা, মানে আবার 16,108, তাহলে সর্বমোট কৃষ্ণের সন্তান হচ্ছে 177,188, মানে 2,50,000 কিছু বেশ তার সন্তান সন্তান। রুক্মিণী দেবীর তখন 10টা পুত্র আর একটি কন্যা হয়েছে। এই কন্যার সঙ্গে আবার নিজেদের আত্মীয়দের মধ্যেই বিবাহবাদি হয়েছিল। তদানীন্তন যুগে এমনই নিয়ম ছিল, এই কৃতবর্মা পুত্রের সঙ্গে এই রুক্মিণীর কন্যার বিবাহ হয়েছে। এবারে হলো কি, এত কিছু হয়ে গেছে, তাই ভগবান উপহাসাচ্ছলে রুক্মিণী দেবীকে বলছেন, তিনি সেবা করছেন, কখনো জল নিয়ে আসছেন, কখনো বিজন করছিলেন। যখন বিজন করছিলেন, সখীরা রয়েছে কিন্তু তিনি নিজেও বিজন করছেন। সে সময় কৃষ্ণ বলছে, দেবী রুক্মিণী গম্ভীর হয়ে গেল, এখনো সময় আছে, জানো তো তোমাকে বিবাহ করতে চেয়েছিল চেদিরাজ শিশুপাল, মহাপরাক্রমী, মহাশক্তিশালী, তুমি তাকে বিবাহ না করে আমাকে করলে, তোমার এখনো সময় আছে, তুমি এই নির্গুণ ব্যক্তিকে ছেড়ে তুমি এখনো কোনো ক্ষত্রিয় রাজাকে বিবাহ কর। রুক্মিণী দেবী কাঁপতে লেগে গেছে, বলছেন, কি সর্বনাশ, আমার কোনো অপরাধ হয়েছে? তা না হলে প্রভুর মুখ থেকে এমন শব্দ তো কদাপি বেরোতে পারে না। তিনি কাঁপছেন। আর সেই তিন জায়গা থেকে ব্যাকা কৃষ্ণ, এই ব্রজের কৃষ্ণই গিয়েছেন, তো কিছু ভাবভাব তো থাকবেই। তিনি বলছেন, দেখো আমি কোনো রাজা মহারাজা নই, আমি ক্ষত্রিয় নই, আমাকে সমস্ত রাজন্যবর্গ নির্গুণ বলে, আমাকে কেউ মানতে চায় না, আমি কোনো সিংহাসনে বসার অধিকারী নই, আমি রাজা হওয়ার যোগ্য নই, এবং আমি সব ছেড়ে এই সমুদ্র গর্ভে, মানে রাক্ষসের মতন, এগুলো রাক্ষসদের বৃত্তি, তাই সমুদ্র গর্ভকে অবলম্বন করেছি। দেবী রুক্মিণী, এখনো কিছু হয়নি, তুমি এক কাজ করো, এখনো সময় আছে, তুমি গিয়ে না অন্য কোনো রাজন্যবর্গকে পছন্দ করো, কাউকে পছন্দ করো, কোনো ক্ষত্রিয় রাজাকে। রুক্মিণী দেবী প্রথমে বিজন করতে করতে কাঁপতে কাঁপতে তার পাখাটা পড়ে গেল, আর তিনি কম্পমান হতে হতে কদলী বৃক্ষের মতন, কলা গাছ কেটে দিলে যেমন পড়ে যায়, সেই প্রকার তিনি ধড়াম করে পড়ে গেলেন। এবারে যখন পড়ে গেলেন, কৃষ্ণ ওই পর্যাঙ্ক থেকে উঠে তিনি কি করলেন, চতুর্ভুজ রূপে তিনি, মানে তাকে তুলে আলিঙ্গন করে বলছেন, রুক্মিণী, দেবী রুক্মিণী, আমি তোমার সঙ্গে উপহাস করেছিলাম, তুমি সত্য সত্য মনে করলে। এইভাবে তিনি একবার নিজের, মানে রুক্মিণী দেবীর মুখমণ্ডল প্রঞ্চন করছেন, বক্ষদ্বয় পুছে দিচ্ছেন। তারপরে তিনি কি করছেন, বারংবার ওই একই কথা বলছে, অনেকক্ষণ এমনভাবে করার পরে কৃষ্ণ আলিঙ্গন করে রেখেছেন আর বলছেন, রুক্মিণী, তুমি কিছু মনে করো না, আমি তো উপহাস করছিলাম, আমি তো আজ পর্যন্ত তোমার সঙ্গে কখনো উপহাস করিনি, তুমি জাগো, তুমি জাগো। এবারে ধীরে ধীরে তিনি চক্ষু মেলে রোদন করছিলেন, চক্ষু আবার পুছিয়ে দিলেন। তারপরে বলছেন, দেবী রুক্মিণী, আমি তোমার সঙ্গে তো উপহাস করছিলাম, তুমি সত্য মনে করো না, এ তো আমি উপহাস করছিলাম। তারপরে তার মনে হলো মৃতদেহে প্রাণ সঞ্চার হয়েছে, তাই তিনি তখন বলছেন, না না প্রভু, আপনি উপহাস কোথায় করছিলেন, আপনি বলছিলেন যে আপনি নির্গুণ, এই জন্য সমস্ত ব্রহ্মবাদী ঋষিগণ আপনাকে নির্গুণ বলেছেন, আপনার মানে নির্গুণ, কোনো গুণ নেই, আপনার গুণের কোনো অন্ত নেই, এই জন্য আপনাকে নির্গুণ বলা হয়েছে, আপনি তো সেই পরব্রহ্ম, আপনি তো গুণাতীত। আর বলছেন, আপনি যে বলছেন যে আপনার কোথাও কোনো সিংহাসন নেই, তা নয়, ওই সমস্ত মুনি ঋষি মহাত্মা যোগীগণের হৃদয়টাই হচ্ছে আপনার সিংহাসন, আপনি তো প্রভু ঠিকই বলেছেন। আর প্রভু, আপনি বলেছেন যে আমি আপনার যোগ্যা নই, আপনি ঠিকই বলেছেন, কোথায় রাজন্যবর্গ আর কোথায় আপনি সাক্ষাৎ পরমেশ্বর, আমি আপনার যোগ্যা কি করে হতে পারি, আমি তো আপনার চরণের দাসী হওয়ারও যোগ্যতা আমার মধ্যে নেই, সমস্ত ভাষাগুলোকে একেবারে বিপরীত করে দিচ্ছে। আর প্রভু, আপনার গৃহ ঘরদোরের কি প্রয়োজন, আপনাকে সমস্ত ভক্তেরা তারা আপনার মায়ার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ঘর দুয়ার সংসার, পিতা মাতা, আত্মীয় স্বজনকে ত্যাগ করে তারা অরণ্যে বসে আপনাকে ডেকে বলছেন, হে প্রভু তুমি আমার হৃদয়ে এসে বসো, হে প্রভু এই হৃদয়টাই আমি সব ছেড়ে তোমাকে স্থান দিয়েছি। আপনার সিংহাসনের কি দরকার? মহাত্মাদের হৃদয়ই আপনার সিংহাসন, সেই হৃদয়েই আপনি সর্বদা বাস করেন। এইভাবে সম্পূর্ণ মানে সম্পূর্ণ কৃষ্ণ যেগুলো বিদ্রুপ করেছিলেন সম্পূর্ণ বিষয়টা একেবারে সুন্দরভাবে বর্ণনা করে ঠিক তার বিপরীত অর্থ মানে যথাযথ অর্থ বর্ণন করতে সক্ষম হয়েছিলেন এই রুক্মিণী দেবী। কৃষ্ণ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, রুক্মিণী দেবীকে আবার আলিঙ্গন প্রদান করে বলছেন, হে রুক্মিণী আজ যদি আমি তোমার সঙ্গে উপহাস না করতাম তাহলে তোমার মধ্যে যে এই প্রকার দার্শনিক কলা বিদ্যমান আছে আমি তো সেটাও জানতে পারতাম। এইভাবে বর্ণনা করলেন। এই রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মিণী সে তখন চিন্তা করলো, দেখো আমি তো তাদের সঙ্গে সর্বদাই ছল কপট করেছি এবং বৈরী ভাব করেছি কৃষ্ণের সঙ্গে, অতএব কিছুই হোক আমার কনিষ্ঠা ভগিনী, অতএব তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য যা শাস্ত্র যুক্তিযুক্ত নয় সে কি করেছে, মানে প্রদ্যুম্নর সঙ্গে তার এক কন্যা ছিল রুক্মবতী, অনেকে লক্ষ্মণাও বলেছেন দুটি নাম, তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য মন্তব্য করলেন। বিবাহের জন্য যথাসময়ে আমন্ত্রণ করা হল। এবারে রুক্মী সেই বিদর্ভ দেশে গিয়ে বিবাহ দিচ্ছেন নিজের কন্যা। সেখানে কৃষ্ণ, বলরাম, রুক্মিণী, আত্মীয় স্বজন এবং বীরগণ, সৈন্যরা সকলে রয়েছে। এবারে এই বলরাম কিন্তু আবার জুয়া খেলতে পারে না, ভালো জানে না, কিন্তু খেলার জন্য খুব মত আছে। এবারে জুয়া খেলা আরম্ভ হয়েছে রুক্মির সঙ্গে বলদেবের। প্রথমে সহস্র সহস্র পণ দিয়ে রাখা হল, তারপরে দেখতে দেখতে 10,000 স্বর্ণ মুদ্রা, তারপরে দেখতে দেখতে সেটা 1,00,000 পণ, তারপরে সেটা দেখতে দেখতে কোটি কোটি পণ রাখা আরম্ভ হয়ে গেল। ভয়ঙ্করভাবে এই জুয়া খেলা আরম্ভ হয়ে গেল রুক্মী বলদেব। আর সঙ্গে আছেন কে? সঙ্গে যারা রয়েছেন তারা তো সঙ্গে আছেন এগুলো সব মানে পাপাত্মা, দুরাত্মা। তারা কি করছে? কলিঙ্গরাজ রয়েছে, তারপরে আরো আরো তার সহপাঠীরা সকলে রয়েছে সেই বিবাহ ক্ষেত্রে। বিবাহ হচ্ছে ও তো ব্রাহ্মণদের কাজ, এদিকে জুয়া খেলায় তো একেবারে মর্ত হয়ে উঠেছে। এবারে বলরাম যদি জিতে যাচ্ছেন সে সময় কি হচ্ছে? সে সময় তারা বলছে না না এ রুক্মীর জয় হচ্ছে। আর এই কলিঙ্গরাজ সে বড় বড় দাঁত বের করে হেসে হেসে বলে, আরে তুমি কোথায় জুয়া জান? আবার জয়ী হচ্ছে বলদেব, অথচ বলছে না না তুমি যেত নি, তুমি কি করে যেত, দেখো না এই নিয়ম, তুমি পরাজিত হয়েছে। এবারে যখন প্রায় 1,00,000 কোটি কোটি স্বর্ণ মুদ্রা বলরাম রাগ করে রেখেছেন, বলছেন যা হবে হবে এই রাখলাম সব। এবারে বলদেব জিতে গেছেন, তথাপি ওই রুক্মী বলছে না না তুমি যেত নি, আমি জিতেছি। আচ্ছা এই কলিঙ্গরাজকে জিজ্ঞাসা করো, কলিঙ্গরাজ বলছে না না, এই কপটতা অবলম্বন করে বলছে না না বলদেব তুমি যেত। এবারে তো ঝগড়া আরম্ভ হয়ে গেল। বলদেব বলছে আমি জিতিনি কি করে, এই এই নিয়মে তো আমি জিতছি, আমি জয়ী হয়েছি। এবারে তো ঝগড়া আরম্ভ হয়ে গেল। এবারে আকাশবাণী হচ্ছে, আকাশবাণীতে বলছে হে বলদেব এই যে খেলা হচ্ছে এখন যে পণ রাখা হয়েছে, আগে যা হয়েছে হয়েছে, এখন যে পণ রাখা হয়েছে তাতে তোমার জয় হয়েছে বলে আকাশবাণী তো কেটে পড়ল। এবারে তো গণ্ডগোল আরো বেড়ে গেল, বলদেব তো ফুলে উঠল, বলছেন ও আকাশবাণী কখনো মিথ্যা হয় না। রুক্মী বলছে যে আরে তোমরা হলে বনবাসী, গোয়ালা, মূর্খ, রাজানো, তুমি কি জানো জুয়ার রীতিনীতি? এবারে বলরামের ক্রোধকে আর কি কেউ সামলাতে পারে? বলরাম কি করলেন, তিনি প্রথমে তো এই রুক্মীকে বধ করলেন, সঙ্গে সঙ্গে বধ করে ফেললেন। বলছেন এত বড় সাহস তোর, তুই আমাকে কিনা গোয়ালা, বনবাসী, মূর্খ, আমরা রাজা নই, এমন এমন দিলেন যে সেখানেই মারা গেল। এবারে এই যে কলিঙ্গরাজ ছিল তাকে গলাটা চেপে ধরে এক কিল মারলেন, এক কিলেই সে বেদান্তি হয়ে গেল। আর অন্যান্য রাজারা তারা তো হাত পা ভেঙে সব ছুটছে, বলে পালা পালা পালা, নলে বলদেব মেরে দেবে। আর সে তার যে নাঙল, সে নাঙল তো আবার হনুমানের লেজের মতো লম্বা চওড়া হয়। আবার সকলে তো ছুটে সেখান থেকে পালিয়ে। এবারে সেই শুভ বিবাহের মধ্যে এইরকম যদি হত্যাকাণ্ড হয় তাহলে কি হয়? কৃষ্ণ সেখানে কোনো পক্ষে কোনো কথাই বললেন। তিনি দেখলেন আমি যদি বলি যে না দাউ ভাইয়া তুমি মেরে খুব ভালো করেছো, তাহলে তো রুক্মিণী দেবী অসন্তুষ্ট হবে। আর যদি আমি যদি বলদাউজিকে বলি যে না দাউ ভাইয়া তুমি মেরে ভালো করনি, তাহলে বলো ও তোর শালা মরেছে এই জন্য তুই আমার উপরে রাগ দেখাচ্ছিস, আমার মান সম্মানটা দেখলি না। তাই ভগবান কোনো পক্ষে কোনো কথাই বললেন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এইভাবে সেই প্রদ্যুম্ন আর রুক্মবতী, মানে ওই রুক্মিত বধ হয়ে গেল, রুক্মবতী বিবাহ দেওয়া। এইভাবে প্রভু এক এক করে মানে লীলা করে চলেছেন। এই অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে, প্রায় 4 মাস হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। দেবর্ষি নারদ এলেন। দেবর্ষি নারদ এসে বলছেন যে প্রভু সব লীলা সব ঠিকঠাক চলছে তো? বলছেন হ্যাঁ দেবর্ষি নারদ, লীলা তো সব ঠিক চলছে, কিন্তু এই কিছুদিন হয়ে গেছে আমরা অনিরুদ্ধকে খুঁজে পাচ্ছি না। আর নারদ গিয়েছে ওটা বলার জন্য। বলছেন ও বা মহারাজ, আপনি জানেন না আপনার ওই অনিরুদ্ধ, সে তো মানে কৃষ্ণের পৌত্র, সে তো ওই বানাসুরের জেলে হাওয়া খাচ্ছে। বলছেন বানাসুরের জেলে কি ব্যাপার? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন শুকমণিকে যে হে গুরুদেব, বানাসুরের জেলে ওই সে কি করছে? অনিরুদ্ধ বানাসুরের জেলে কি করছে? বলছেন দেখো, এই বানাসুরের এক পরমাসুন্দরী কন্যা ছিল, তার নাম উষা। এই উষা সে একবার স্বপ্নে এই অনিরুদ্ধের সঙ্গে সমাগম করে স্বপ্নে। এবারে সে নিদ্রা উত্থিত হয়ে লজ্জিতা হয়ে বসে রয়েছে। সমস্ত সখীরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি এমন হঠাৎ আনমনা হয়ে গেলে? এবারে কুম্ভাণ্ড বলে তার মন্ত্রী ছিল, এই বানাসুরের মন্ত্রী, তার এক কন্যা ছিল, সেও খুব বুদ্ধিমতী এবং মায়াব, তার নাম হচ্ছে চিত্রলেখা। সে তার মানে বিশেষ সখী। সে তখন বলছে উষা, তুমি এমন মুখ ভার করে বসে আছো, সব কথাই তো আমাকে বলো, তা তুমি আমাকে বলো। তা বলছেন দেখো কি বলবো, আমি স্বপ্নে এক পুরুষের সমাগম করেছি, তা আমি পূর্ণরূপে তৃপ্ত হইনি, তা আমি তাকে পেতে চাই। বলছেন ঠিক আছে, আমি চিত্র নিপুণ মানে চিত্র কার্যে আমি খুব পারদর্শিতা আমার মধ্যে আছে, তা আমি যত সুন্দর পুরুষ আছে তাদের চিত্র অঙ্কন করছি। দেখতে দেখতে তিনি কোটি কোটি চিত্র অঙ্কন করে ফেললেন। রাক্ষসীদের মায়াবী শক্তি তো প্রচণ্ড মাত্রায় থাকে। দেখতে দেখতে বহু চিত্র অঙ্কন করেছেন, তার মধ্যে কৃষ্ণ, তারপরে বসুদেব, তারপরে উগ্রসেন মহারাজ, মানে যারা মোটামুটি ভালো রাজা, তাদের প্রত্যেকের করার পরে এই অনিরুদ্ধর চিত্র দেখে, অনিরুদ্ধর চিত্রও দেখেছে, দেখে মাথাটা নিচু হয়ে কথা বলছে না। তখন চিত্রলেখা বলছে ওহো তুমি সত্য করো বলে, এই 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 কি? বলছেন হ্যাঁ এই। বলছে তোমার চিন্তা নেই, আমি যোগী মানে মায়াবী, যোগী শব্দের অর্থ মায়াবী ধরেছেন, মূলের ভিতরে যোগী ধরেছেন, আমি যোগী, আমি এখনই সে যেখানেই থাক না কেন আমি বলে দিতে পারবো। সে সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে আবার চক্ষু খুলে বলছে এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র, সাক্ষাৎ কামদেব, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ সাক্ষাৎ কামদেবের অংশ, সে পরম সুন্দর এবং সে দ্বারকায় থাকে, আমি তাকে মায়া অবলম্বন করে তোমার কক্ষে এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে মায়া অবলম্বন করে কক্ষে এনে দিলেন। এবারে তার সঙ্গে সমাগম আদি সমস্ত যে সমস্ত ক্রিয়া আদি হওয়ার দরকার হয়, তাতে তাতে রূপের মধ্যে কিছু ভাটা পড়ল, তার মানে কৌমার্যের কিছু ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে। সকলে দেখে বুঝতে পারল তার প্রহরীগণেরা। একবার উষা অনিরুদ্ধ তারা পাশা খেলছে, অনেকদিন হয়ে গেছে একই জায়গায়, তার মধ্যেই সেই মহলের মধ্যেই উষার যে মহল ছিল সমস্ত রাজকুমারী বলে কথা, সে আবার বানাসুরের কন্যা, সমস্ত বিষয় বৈভব ঐশ্বর্য তাদের মহলের মধ্যেই বিদ্যমান থাকে। এবারে প্রহরীগণ হঠাৎ উষার কক্ষ থেকে এক পুরুষের গলার শব্দ পেল, হাসির। সকলে চিন্তা করলো এখানে তো পুরুষ বর্জিত, আমাদের সেজন্যই রাখা হয়েছে। তখন তারা বানাসুরের কাছে গিয়ে বলছেন, মহারাজ কন্যায়া কুল দূষণম, আপনার কন্যাই হচ্ছে কুলের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, এই এই ব্যাপার। বানাসুর সঙ্গে সঙ্গে সশস্ত্রে সজ্জিত হয়ে নিজের সেনাদের নিয়ে সেখানে গিয়ে দেখছেন যে অনিরুদ্ধ এই হ্যাঁ সেখানে উষার সঙ্গে অনিরুদ্ধ পাশা খেলায় রত। এবারে দেখতে দেখতে যুদ্ধ আরম্ভ হল। এই অনিরুদ্ধ সেও তো সাধারণ না, সেও ভয়ঙ্করভাবে যুদ্ধ আরম্ভ করলো, কিন্তু বানাসুরের সঙ্গে পারা সম্ভব নয়, তাকে সে ধরে পরাজিত করে ওই কারারুদ্ধ করে রেখেছে। দেবর্ষি নারদ এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে চন্দ্রকে বললেন। এবারে ভগবান নারায়ণী সেনাকে সঙ্গে নিয়ে সেখানে বলদেবকে সঙ্গে নিলেন, এছাড়া আরো আরো যে সমস্ত বীররা ছিলেন যাদবগণের মধ্যে তাদের সকলকে নিয়ে বলছেন, বানাসুরকে আমি এখনই মজা দেখাচ্ছি। দেখতে দেখতে বানাসুরের রাজ্যে এসে আক্রমণ করলেন। চতুর্দিকে ভগবানের নারায়ণী সেনা চতুর্দিকে ঘিরে ফেলল। এবারে যুদ্ধ আরম্ভ হলো। সেখানে মহাদেব রয়েছেন, কার্তিক রয়েছেন, গণেশ রয়েছেন, তারা এক একজন এক একজনের সঙ্গে যুদ্ধ করা আরম্ভ করল। এবারে প্রভুর সঙ্গে দ্বারকাধীশের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মহাদেবের। মহাদেব বলছেন, প্রভু আপনি এখানে? আর দ্বারকাধীশ বলছেন যে হে মহেশ ভগবান আপনি এখানে, আপনি কোথায় যাচ্ছেন? তো প্রভু বলছেন, আমি তো ওই বাণাসুর আমার পৌত্র অনিরুদ্ধকে কারারুদ্ধ করে রেখেছে, তাকে আমি প্রাণদণ্ড দিতে এসেছি। বলছে, না না প্রভু তা হবে না, যদি তাকে কিছু করতে হয় সে আমার পরম ভক্ত, আমার পুত্রের মতো আমি তাকে দেখি, আমি তার মানে রক্ষক, আমি তাকে বর প্রদান করে সহস্র বাহু প্রদান করেছি। একবার কি হয়েছে, হে পরীক্ষিত, এই কথা এখানে রেখে পরীক্ষিত মহারাজকে বলছেন শুকমুনি যে হে পরীক্ষিত জানো, একবার এই বানাসুর সে মহাদেবের তপস্যা করে তিনি সহস্র বাহু প্রাপ্ত হন, তার 1000 হাত ছিল। তা একবার প্রভু কি করেছেন, উদ্দণ্ড তাণ্ডব নৃত্য মাঝে মধ্যেই প্রভু করেন, সে সময় এই সহস্র হাত দিয়ে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে প্রভুকে আবার সন্তুষ্ট করলেন। এবারে প্রভু ভোলেনাথ সন্তুষ্ট হয়ে বলছেন, ভূতনাথ বলছেন যে হে বানাসুর তুমি আমার থেকে বর নাও, তোমার এই বাদ্যযন্ত্র তুমি বাজিয়েছো বলে আমি নাচতে পেরেছি। প্রভু তো বর দেওয়ার জন্য একেবারে খড়গস্ত, একেবারে সবসময় তৈরি। তখন বানাসুর বুদ্ধি করে বলছেন যে প্রভু আপনাকে আমি আমার পুর রক্ষা করার দায়িত্ব দিলাম। যে একবার বানাসুর তার হাত পা সবসময় মানে কামড়াতে থাকে যারা শক্তিশালী হয়, তা একবার বানাসুর বলছেন যে প্রভু ভোলেনাথকে বলছেন, আপনি আমাকে এই যে সহস্র বাহু দিয়েছেন, কিন্তু আমি কি করব, আমার গায়ের মধ্যে মানে জ্বালা হয় যুদ্ধ করার জন্য। একবার আমি যুদ্ধ করতে গেলাম ক্ষত্রিয়দের সঙ্গে, ক্ষত্রিয়রা তো নিজের নিজের রাজ্য ছেড়ে পালিয়ে গেল, আপনি হস্ত প্রদান করেছেন, একমাত্র আপনার সঙ্গে যুদ্ধ করেই যদি কিছু করা সম্ভব হয়। তা ভগবান বলছেন, মহাদেব বলছেন, দেখো তুমি যে এমন বলছো এ তোমার বলা উচিত নয়, ঠিক আছে তুমি যথাসময়ে এমন একজনের সঙ্গে যুদ্ধ করতে পারবে। আরে লাইট নেই কেন খচখচ করছেন, তো মাথায় বুদ্ধি টুদ্ধি কিছু নাই, জয়রাধ, তুমি যথাসময়ে এমন এক ব্যক্তিকে পাবে যে তোমার ইচ্ছা পূর্ণ করবে। আর জেনে রেখো আমি যে তোমাকে এই ধ্বজ দিয়েছি, ধ্বজা এ যেদিন ভেঙে পড়বে সেদিন জানবে তোমার কাল এসে গেছে, সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে। এবারে সেই ঝান্ডাটাও ভেঙে পড়েছে, এর মধ্যে প্রভুর আগমন হয়েছে। মহাদেব ভগবান বলছেন যে প্রভু আপনাকে যদি তার সঙ্গে যুদ্ধ করতে হয়, আমি তার পুররক্ষক, আমার সঙ্গে আপনার যুদ্ধ করতে হবে। বলছেন আমার পৌত্র অনিরুদ্ধকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য আমি তোমার সঙ্গেও যুদ্ধ করতে পারি। এবারে দুই প্রভু একেবারে মহামহা অস্ত্র প্রয়োগ করছে, সে দিব্য অস্ত্র প্রয়োগ করছেন। তারা তো দিব্য ভগবান, দিব্য অস্ত্র ছাড়া তো সাধারণ অস্ত্র থাকেই না। সমস্ত মুনি ঋষিগণ তারা এসে হাত জোড় করে বলছেন যে আপনারা হলেন প্রভুদ্বয়, আপনারা যদি এইভাবে যুদ্ধ করেন তাহলে তো এখনই সংহার হয়ে যাবে, এখনই প্রলয় হয়ে যাবে, কিন্তু যুদ্ধ কমে না। তিনি যদি পাশুপত অস্ত্র ছাড়ছেন, ভগবান নারায়ণ অস্ত্র ছাড়ছেন, দুটোই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এবারে শেষ পর্যন্ত প্রভু দেখলেন তো মুশকিল, কি করা যায়। প্রভু তখন জৃম্ভণ অস্ত্র ত্যাগ করলেন মহাদেবের উপর। জৃম্ভণ অস্ত্র মানে কি, যে আমরা হাই তুলি না, এই জৃম্ভণ অস্ত্র ত্যাগ করলেন মহাদেবের উপরে। এবার মহাদেব প্রভুর তো ঘুম এসে গেছে। এবারে তিনি এক জায়গায় বসে বেশ হাই তুলছেন আর ঘুমিয়ে নিচ্ছেন। এবারে প্রভু কি করলেন, খানিকক্ষণ তো সেই অবস্থায় থাকলেন, এবারে অপরদিকে কি করেছেন, এই বাণাসুরকে অস্ত্র শস্ত্র একেবারে বিধ্বংস করে প্রভু যখন তাকে মৃত্যুদণ্ড দিতে যাবেন, তার এক ধর্মমাতা ছিল, সেই ধর্মমাতার আবার নাম আছে, যাই হোক, সেই ধর্মমাতা এসেছে। সে আবার কি করছে, এসে ওই যখন বধ করতে যাচ্ছিলেন বাণাসুরকে, সে সময় সে আবার উলঙ্গা না কোটরা, এবার কোটরা সে তখন উলঙ্গা অবস্থায় সেখানে সামনে দাঁড়িয়ে গেছে। ভগবান তখন মুখটা ফিরিয়ে নিয়েছে লজ্জায়। সেই সুযোগে বাণাসুর সে ছুটে গিয়ে আবার রাজধানীতে প্রবেশ করে আবার অস্ত্রশস্ত্র খানিকটা নিয়েছে, তারা হয়তো মারাই যাচ্ছে। এবারে মহাদেব ভগবান তিনি এসেছেন, এবারে দুই প্রভুর মধ্যে আবার যুদ্ধ আরম্ভ হয়েছে। এবারে মহাদেব ভগবান তিনি মাহেশ্বর জ্বর ছেড়েছেন, যে জ্বর হয় সেই জ্বর। এবারে তিনি বিষ্ণুর জ্বর মানে বৈষ্ণবের জ্বর ছেড়েছেন। এবার দুই জ্বরের ভিতরে যুদ্ধ হচ্ছে, এই দুই জ্বর গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে আবার প্রার্থনা স্তুতি করলেন, কিন্তু টিকাকারগণের ভাষায় আমরা যাই। এবারে এই বিষ্ণু জ্বর মাহেশ্বর জ্বরকে পরাজিত করে মহাদেবকে তো আবার জ্বর এসেছে, আবার তিনি খানিকক্ষণ এক জায়গায় বসে যেমন ম্যালেরিয়া জ্বর হয় তিনি কাঁপছেন। টিকাকারগণের ভাষা, মূলে বলেননি। এবারে প্রভু এই সুযোগে কি করেছেন, বাণাসুর আবার অস্ত্রশস্ত্র প্রাপ্ত হয়েছিল, তার অস্ত্রশস্ত্র পুনরায় বিধ্বংস করে দিয়ে এবারে প্রভু তার হস্তগুলোকে কাটা আরম্ভ করলেন। একেবারে কলা গাছে যেমন কলা গাছ কাটে, সেইভাবে হাত কাটতে কাটতে মাত্র চারটি হাত আছে, মহাদেব ভগবানের জ্বর ভালো হয়ে গেছে। তিনি ছুটে এসে বলছেন প্রভু কি করছেন, এ তো বলিপুত্র, বলির অনেক পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে এই বাণাসুর। এবারে বলছেন প্রভু আপনি তো বলিকে কথা দিয়েছিলেন তার বংশে আপনি আর মানে কাউকে হত্যা করবেন না, আপনি তো হত্যা করতে চলেছেন। এবার প্রভু তিনি তো ব্যাকা কৃষ্ণ, তিনি বলছেন কি, আরে মহাদেব ভগবান আমি কোথায় তাকে বধ করছি, আমি তো তার সারূপ্য গতি দিলাম, দেখো সব হাত কেটে চারটে মাত্র রেখেছি, মানে কাটতে কাটতে চারটেই ছিল, আমি তো সেই জন্যই আমার সারূপ্য গতি প্রদান করলাম। আচ্ছা বাণাসুর ঠিক আছে, যথাসময়ে তুমি আমার সারূপ্য গতি প্রাপ্ত হয়ে আমার মানে বিষ্ণুলোক প্রাপ্ত হবে, বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এবারে বাণাসুর প্রভুকে স্তব স্তুতি করে দণ্ডবত প্রণাম প্রদক্ষিণ করে তিনি কারারুদ্ধ বাণাসুর এই মানে অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে আসলেন, আর নিজ কন্যা উষাকে সঙ্গে নিয়ে আসলেন। এই উষা অনিরুদ্ধের বিবাহ মানে দেখা যাচ্ছে ভাগবতের মূলে দ্বারকা এসে হয়েছিল, কিন্তু যদি বাস্তবিক অন্যান্য পুরাণ দেখা যাচ্ছে তাহলে বিবাহ হয়েছিল সেই উষা অনিরুদ্ধ হিমালয়েতে, সে স্থানটি এখনো বিদ্যমান। তাই এমন হতে পারে কল্পান্তর ভেদ, দুটোই ঠিক আছে, উষা অনিরুদ্ধের বিবাহ স্থান সেই যে মানে উখিমঠ বলে একটি জায়গা আছে সেখানে বিবাহ হয়েছিল, সেই স্থান যারা হিমালয় প্রদেশে ভ্রমণ করতে গিয়েছেন হয়তো দেখে থাকবেন, আমিও আপনাদের কৃপায় সেখানে যেতে সক্ষম হয়েছিলাম। এবারে সেখান থেকে দ্বারকায় এসে সুন্দরভাবে বিবাহ আদি মানে করালেন উষা এবং অনিরুদ্ধের, খুব সুন্দরভাবে যা যমকের সঙ্গে বিবাহ করানো হল। একবার তার ভগবানের সন্তান সন্ততি পুত্র পৌত্র তাদের আবার পুত্র, সেটা বিশাল 56 কোটি যদুবংশ, 56 কোটি, আর তার শিক্ষক ছিল বোধ হয় 100,000। তাও আমরা যথাসময়ে মানে শ্রবণ করব কতজন শিক্ষক আদি ছিলেন। এবারে একবার ভগবান সমস্ত পুত্র পৌত্রদের নিয়ে একবার বনবিহার করতে বেরিয়েছে, বনবিহার করতে গিয়েছেন। তার সমস্ত বালকেরা তারা নিজেরা ইতস্তত ভ্রমণ করছেন, ক্রীড়া আদি করছেন, করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রভু একটি বৃক্ষ মূলে বসে রয়েছে। এবারে সেই বালকেরা পিপাসার্থ হয়ে এক কূপ অন্বেষণ করতে করতে মানে সেই কূপের দিকে তাকিয়ে দেখছেন এক অদ্ভুত বিশাল কায় বিশিষ্ট এক অদ্ভুত জীব ওই কূপের মধ্যে পতিত হয়ে আছে। টিকাকারগণ বলছেন বালকেরা জল পান করতে যাননি, একটি কন্দুক গিয়ে পড়েছিল, কিন্তু মূলের মধ্যে বলছেন যে মানে সেখানে ওই মানে বালকেরা পিপাসার্থ হয়ে দেখতে গিয়ে তাকে দেখে। তা আমরা মূলের আধারেই চলি, মূলে সেই বালকেরা শাম্ব আদি সকলেই রয়েছে, প্রদ্যুম্ন রয়েছেন, শাম্ব রয়েছেন, জাম্ববতী নন্দন শাম্ব আদি, তারা প্রত্যেকেই ওই তাকে তোলার জন্য ওই যে বিশাল জীব মানে ক্রিকলাস মানে টিকটিকির রূপ গিরগিটি মানে বিশাল আকার, এত বিশাল বর্ণনা করা হয়েছে এটা অবিশ্বাসযোগ্য নয়। এই যে আমরা টিকটিকি দেখতে পাই এগুলো এখনো আফ্রিকার জঙ্গলে প্রায় এক একটা পাওয়া যায়, যা প্রায় 2 কুইন্টাল মানে 200 কিলো ওজন এখনো আছে। তাহলে সে তো দ্বাপর যুগের কথা, সে তো আরো বিশাল, কলিযুগে যদি এখনো 200 কুইন্টালের গিরগিটি দেখতে পাওয়া যায় তাহলে সেটা আরো বিশাল, মানে এত বড় বর্ণনা করেছেন সে আর বলার কথা। শাম্ব প্রদ্যুম্ন আদি মহাশক্তিশালী, তারা রজ্জু আদি এনে বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করে তাকে উদ্ধার করতে পারল। সর্বান্তর্যামী ভগবানকে গিয়ে সকলে বললেন যে প্রভু এই প্রকার এক অদ্ভুত জীব আমরা কূপের মধ্যে পড়ে আছে দেখি। বলছেন আচ্ছা চলো। এবারে প্রভু এসে কি করলেন, অবলীলাক্রমে একেবারে অতি তুচ্ছভাবে কি করলেন, এই বামহস্ত দিয়ে তাকে উদ্ধার করলেন, তুলে আনলেন। তুলে আনার সঙ্গে সঙ্গে প্রভুর অঙ্গ স্পর্শে তিনি এক দেবতার রূপ প্রাপ্ত হয়েছেন, অতি সুন্দর দেবতার রূপ প্রাপ্ত হয়ে তিনি প্রভুকে স্তাবিস্তুতি করছেন, হে ভগবান হে পরমেশ্বর আমি আজ আপনার কৃপায় উদ্ধার হয়েছি, আপনি আমাকে কৃপা করেছেন তাই আমি আজ এই পাপ থেকে মুক্তি লাভ করব। এবারে প্রভু সমস্ত কিছু জেনেও সকলকে জানানোর জন্য তিনি মহাত্মা সাধু ব্রাহ্মণগণের মহিমাকে বর্ণন করার জন্য তিনি সর্বসমক্ষে হাজার হাজার বালক রয়েছে, তিনি বলছেন কে তুমি, কি জন্য তুমি এই অদ্ভুত শরীর এই ক্রিকলাস হয়েছ, কি নাম তোমার, কেনই বা তোমার এই পতন, কেনই বা তোমার এই শরীর ধারণ, আমাকে বলো। তিনি বলছেন নৃগ নাম নরেন্দ্র আমি ইক্ষ্বাকু তনয় প্রভো দানিশয়া মানেষু জ্যোতি তে কর্ণ মৎস্পৃশম। কথা বলছেন তার মধ্যে অহংকার ভাব আছেন টিকাকারগণ বলছেন, বলছেন হে প্রভো আমি ইক্ষ্বাকু তনয় রাজা নৃগ, আর আপনি অবশ্য আপনার কর্ণে গিয়ে থাকবে, আমি দানিগণের মধ্যে শ্রেষ্ঠ দানি। বলছেন প্রভু কেউ যদি আকাশের তারকা নক্ষত্রাবলী গণনা করতে সক্ষম হয়, কেউ যদি বৃষ্টির ফোঁটাকে গুনতে সমর্থ হয়, কেউ যদি পৃথিবীর ধূলিকণাকে গণনা করতে সমর্থ হয় হলে হতে পারেন, কিন্তু প্রভু আমি এত গাভী দান করেছি ব্রাহ্মণ সাধুদের যে সে আর বলার কথা নয়, মানে তার গণনা হয় না। কেউ যদি পৃথিবীর ধূলিকণা নক্ষত্র বৃষ্টির বুঁদ বৃষ্টির ফোঁটাকে গণনা করতে সমর্থ হন তা হতে পারেন, কিন্তু আমি এত পরিমাণে অজস্র মানে অসংখ্যা যার কোনো সংখ্যাহীন আমি গাভী দান করেছি তার মানে কোনো গণনা হয় না। আপনি অবশ্যই আমার এই দানের আখ্যা আপনার কর্ণে প্রবেশ করেছে। টিকাকারগণের ভাষায় একটু শ্রবণ করি আমরা। ভগবান বলছেন, ও টিকাকার, তুমি তো দেখছি অনেক বড় দানি, তাই এই গিরগিটি কেন হলে? বোধহয় ভালো গাভী দাওনি। বলছেন, না প্রভু, আমি এত সুন্দর গাভী দিয়েছি, সব দুগ্ধবতী এবং নিজের বাছুরের সঙ্গে, এবং তাদের শিংগুলো আমি সোনায় মুড়িয়ে দিয়েছি, আর তাদের পায়ের যে খুরগুলো সেগুলো স্বর্ণ দিয়ে মুড়ে দিয়েছি, তাদের উপরে বস্ত্রা অঞ্চল দিয়েছি, এবং যাকে দিয়েছি তাকে আমি এত ধন ধান্য স্বর্ণ রৌপ্য প্রদান করেছি, সে বলার কথা নয়। বলছেন, তাহলে গিরগিটি কেন হল? বলছেন, প্রভু, আমি তাহলে বলি, আমি তো এই গাভী দান করেই যাই, আমি তো জানি না কাকে দিচ্ছি আর না দিচ্ছি, সেই এত পরিমাণে পৃথিবীর ধুলুই কণা গণনা করতে কেউ সমর্থ হলেও হতে পারে, কিন্তু আমি যত গাভী প্রদান করেছি তা গণনা হয়। আচ্ছা বলো, তাহলে তুমি গিরগিটি কেন হলে? বলছেন, প্রভু, একবার কি হলো, আমার দেওয়া এক তপস্বী ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণের কথা বলেনি, তপস্বী বলেই বলেছে, এক তপস্বী ব্রাহ্মণ, তাকে আমি এক পয়স্বিনী গাভী দান করেছিলাম। প্রভু, আমার তো অনন্ত গাভী থাকতো, সেই ব্রাহ্মণের গাভীটি ভ্রমণ করতে করতে আমার এই গাভী গণের মধ্যে মিলে যায়। আমি যখন ক্রমান্বয়ে সমস্ত গাভী দান করছি, আরেকজন ব্রাহ্মণকে আমি সেই গাভী দান করলাম, আমি তো জানি না। এবারে যে ব্রাহ্মণের গাভী হারিয়ে গেছে সে তো আমারই দেওয়া, সে তো আমার দলের মধ্যে মিশে গেছে, আমি এবার পর্যায়ক্রমে যখন দান করছিলাম সেই গাভী অন্য ব্রাহ্মণকে দান করা হয়ে গেছে। এবারে যে ব্রাহ্মণ নিজ গাভী খুঁজে বেড়াচ্ছে আর যে ব্রাহ্মণ সেই গাভী আমা কর্তৃক পুনরায় গৃহীত হয়ে ফিরে যাচ্ছে, দুই ব্রাহ্মণের সঙ্গে দেখা হবে। দুই ব্রাহ্মণের সঙ্গে যখন দেখা হলো, তা যে ব্রাহ্মণ গাভী নিয়ে যাচ্ছে আর যার হারিয়ে গেছে, যা হারিয়ে যাওয়া ব্রাহ্মণ, হারিয়ে গিয়েছে যে ব্রাহ্মণের গাভী, সেই ব্রাহ্মণ বলছেন, ও তুই তো দেখছি গলায় একটা পৈতা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিস, অথচ আমার গরুটা চুরি করে, হ্যাঁ তোর সাহস কম না, তুই ব্রাহ্মণ, ভণ্ড ব্রাহ্মণ। সে বলছেন যে, ও তুমিও দেখছি যে তোমার মুখে কোনো কথাবার্তা আটকায় না, মুখে যা আসে তাই বলো, আমি কেন তোমার ওই গাভীকে চুরি করব? এই গাভী তো আমাকে মহারাজ নৃগ দিয়েছে। বলছেন, আবার মিথ্যা কথা, অসভ্য, চোর, গোহরণকর্তা, তোর মতো ব্রাহ্মণের তো নরকে বাস। এবারে সেই ব্রাহ্মণ বলছে, মুখ সামলিয়ে কথা বলো, তা না হলে কিন্তু অসুবিধা আছে। এবারে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে গেল, এ ওকে মারবে, সে ওকে মারবে, এই রকম অবস্থা। এবারে দুই ব্রাহ্মণ, ব্রাহ্মণের রাগ খুব আছে, এবার দুই ব্রাহ্মণ কাজে কিছু আর যখন হচ্ছে না, তখন বলছেন, ঠিক আছে আমরা মহারাজ মৃগের কাছে যাব। এবারে দুজনে মানে খানিকক্ষণে মানে নিজের দন্ত দিয়ে নিজের ওষ্ঠ চিবাতে চিবাতে এত পরিমাণে ক্রোধিত হয়েছে, এই ব্রাহ্মণদের রাগ কিন্তু আবার নাকের ডগায় থাকে। এবারে দুজনে দুজনকে গালাগালি দিতে দিতে ওই রাজার নৃগের কাছে গিয়েছে। এবারে রাজা নৃগ বিষয়বস্তুটা শুনলেন, শুনে বলছেন, দেখো তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা যদি এইভাবে সাধারণ শূদ্রের মতো ঝগড়া করো, এতে তো আমার অকল্যাণ হবে। যার হারিয়ে গেছে তাকে বলছেন, দেখুন আপনি একজন তপস্বী ব্রাহ্মণ আমি জানি, কিন্তু আপনি এই সমস্ত করবেন না, আমি আপনাকে 100,000 ধেনু প্রদান করছি এই গাভীর পরিবর্তে, কিন্তু আপনারা দুজন ঝগড়া করবেন না, আর আপনাকেও আমি 100,000 দুগ্ধবতী গাভী প্রদান করছি, ঝগড়া করতে পারবেন না। এবারে যে ব্রাহ্মণের হারিয়ে গেছে সে ব্রাহ্মণ বলছে, তুমি তো 1 লক্ষ দিতে চাইছো, তার সঙ্গে আরো 10,000 দিলেও আমি নেব না। দিয়ে সে তো রাগ করতে করতে চলে গেল, সে রাগের কোনো মানে হয় না। আর এই ব্রাহ্মণও তাই বলল, সে গেল পূর্ব দিকে আর সে পশ্চিম দিকে, ঝগড়া করতে করতে গালাগালি দিতে দিতে চলে গেল। মৃগ মহারাজ, সমস্ত বালকেরা রয়েছে হাজার হাজার, সব যাদবের, যাদব কুলের মানে কৃষ্ণের বংশজ তারা রয়েছে, তাদের সম্মুখে এই অলৌকিক দৃষ্টান্ত দিচ্ছে। তারপরে কি হলো, ভগবান বলছেন প্রভু, তারপরে আমার মৃত্যু হলো, জমালয়ে গিয়ে আমার সমস্ত পুঁথি দেখলো, দেখার পরে যমরাজ আমাকে বললেন, মহারাজ নৃগ, তুমি তো অনেক পুণ্য আদি করেছো, এ কোনো বলার কথা নয়, কিন্তু তোমার এক জায়গায় অপরাধ হয়েছে, তোমার এক জায়গায় অপরাধ হয়েছে। বলছেন প্রভু, যমরাজকে বলছেন যে হে ধর্মরাজ, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করেছি বলে আমার মনে হয় না। বলছেন না, তোমার না এক জায়গায় অপরাধ আছে। বলছেন কি অপরাধ? বলছেন তুমি গাবি দান করেছিলে, দুই ব্রাহ্মণ ঝগড়া করেছিল। বলছেন হ্যাঁ তা তো করেছি। বলছেন ওতে তো আমার কোনো দোষ ছিল না, আমি তো তার পরিবর্তে 1 লক্ষাধিক দুগ্ধবতী গাবি দিতে চেয়েছিলাম। বলছেন ওটাই তোমার অপরাধ হয়ে গেছে। তা তুমি এক কাজ করো, তোমার তো পুণ্যের শেষ নেই, তোমার সবই পুণ্য, এটাই একটু অপরাধ আছে, এতে অপরাধ হয়ে গেছে। তা তুমি, ধর্মরাজ বলছেন, মহারাজ নৃগ, তুমি তোমার আগে ওই পুণ্য রাশি সব ভোগ করবে না আগে এই অপরাধ ভোগ করবে? সে তখন চিন্তা করে বলছে, অল্প একটু অপরাধ। বলছেন যে হে ধর্মরাজ, আমি আগে অপরাধের ভাগটাই গ্রহণ করি। বলছেন ঠিক আছে, যাও তুমি মর্তে পতিত হও। প্রভু, দেখতে দেখতে আমি সেই তেজস্বী ব্রাহ্মণদের অপরাধে পড়লাম, আমার কোনো দোষ নেই, তথাপি আমাকে অপরাধের শাস্তি পেতে হল। আমি সেখান থেকে ক্রিকলাস হয়ে এই বিশাল কূপের ভিতরে পতিত হয়েছি, এখন আপনার কৃপায়, আপনার সংস্পর্শ প্রাপ্ত হয়ে আমি দেবত্ব প্রাপ্ত হয়েছি, দেবতা হয়েছি। তা প্রভু আমার এই ঘটনা। এবারে বললেন ঠিক আছে, তুমি তোমার গন্তব্যস্থানে প্রস্থান করো, স্বর্গেতে। এবারে নৃগ মহারাজ, তিনি দেব শরীর প্রাপ্ত হয়ে প্রভুকে 4 বার প্রদক্ষিণ করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, করার পরে তিনি উপরি লোকে চলে গেলেন। এবারে সমস্ত বালকগণকে বলছেন, দেখো হে বালকগণ, তোমরা কখনো কোনো অবস্থাতেই সাধু ব্রাহ্মণ মহাত্মাগণকে কখনো অপমান করবে না। যদি তারা কোনো বিশেষ কোনো অপরাধও করে, তাহলে তারা প্রাণ দণ্ডের অধিকারী নয়। অতএব তোমরা সর্বদাই চেষ্টা করবে কি, যে তাদের থেকে দূরে থাকতে, সেই সমস্ত মহর্ষিগণের থেকে দূরে থাকবে, এবং তাদের কাছে যেন অজান্তেও কোনো অপরাধ না হয়। এটা তোমরা প্রত্যেকে মানে মনে রাখবে, অপরাধ এমন যে কাউকেই সে ছেড়ে দেয় না। অতএব তোমরা সবসময় এই সাধুদের সম্মান করে চলবে, এবং তারা যদি হত্যা হওয়ার যুক্ত কোনো অপরাধ করে, তাহলে তাকে হত্যা করবেন। এবং কেমন, সেই যে আমরা শ্রীমৎ ভাগবতের প্রথম দিকে শ্রবণ করেছি, যখন সেই অশ্বত্থামাকে প্রাণদণ্ড দেওয়ার জন্য একবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সকলে, সমস্ত পাণ্ডবগণ, কিন্তু দেবী দ্রৌপদী এবং যুধিষ্ঠির তা প্রাণদণ্ড দিতে দেবেন না। তখন অর্জুন কৃষ্ণকে বললেন, হে কেশব, আমরা এখন কি করি এমত অবস্থায়? আমি তো প্রতিজ্ঞা করেছি যে অশ্বত্থামাকে প্রাণদণ্ড দেব। অশ্বত্থামা হচ্ছে পাণ্ডবগণের মানে গুরু দ্রোণাচার্যের পুত্র, মানে গুরুপুত্র, তাকে আমরা প্রাণদণ্ড দেব, আমি প্রতিজ্ঞা করেছি। এখন দ্রৌপদী নিষেধ করছে, এখন কি করি? বলছেন, এ তো তোমাদের পারিবারিক মামলা, তোমরা বোঝো। বলছেন, হে কেশব, শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য, অতএব শিষ্যকে গুরুদেব সর্বদাই উপদেশ প্রদান করেন, অত আপনি আমার সমস্যাটা তো মিটিয়ে দিন। তা ভগবান কি বলছেন, ব্রহ্মবন্ধোর নহন্তব্য আততায়ী বদারহন। ব্যাকা কৃষ্ণ ব্যাকা বললেন, বলছেন দেখো শাস্ত্রে বলছে কি ব্রাহ্মণ বধের যোগ্য নয়, আবার বলছেন কি যে সে যদি সত্রধারী হয় শিশুঘাতী হয় তাহলে সে বধযোগ্য। কেশব এই কথা বললে অর্জুন আবার বলছেন যে প্রভু এ তো তুমি এখনো সেই ব্যাকা কথা বললে, একদিকে বলছো ব্রাহ্মণ বধের যোগ্য নয়, আবার অপরদিকে বলছো যে সত্রধারী এবং শিশুঘাতক সর্বদাই মানে দণ্ডার্হ, তাদেরকে মৃত্যু প্রদান করা যাবে। অতএব এর তো আমি কিছু রহস্য বুঝতে পারলাম। তখন তারা বিচার পরামর্শ করলেন, করে কি করলেন অশ্বত্থামার এই যে মণিকে তুলে নিলেন, এবার মণিটা তুলে নেওয়া মানে তো বিশাল কষ্ট, যেমন কারো যদি একটা চোখ খুঁড়ে নেওয়া হয় তাহলে যত কষ্ট সেই প্রকার তার অঙ্গ বিকৃতি করে দিলেন। আর কি করলেন, তাকে সেখান থেকে বলিবর্দ্যদের ন্যায় সেই মণিটা তুলে নিয়ে খানিকটা কেশ উঠে চলে আস, সে যন্ত্রণায় এখনো পর্যন্ত অশ্বত্থামা ছটফট করছে, আমাদের এই ব্রজেই রয়েছে। কোথায়? হ্যাঁ, সেই পেশাই ধাড়িতে তিনি এখনো আছেন। যে সমস্ত মহাত্মাগণ অনুভবী তারা সেখানে বুঝতে পারেন যে অশ্বত্থামা তিনি সেখানে অদ্যাপিও বিদ্যমান। তাহলে ব্রাহ্মণ যদি মৃত্যু সদৃশ্য কোনো অপরাধ করে তাহলে তার দেখা গেল কোনো একটি অঙ্গহানি করে দিয়ে তাকে তিরস্কার করে বের করে দিতে হয়, অতএব সে মৃত্যুদণ্ডের অধিকারী নয়। তাই দেখতে দেখতে অর্জুন তিনি সুতীক্ষ্ণধার অস্ত্র দিয়ে তার মস্তক থেকে মণিটাকে কেটে বের করে নিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে অসম্মান করে বের করে দিল। সেই অশ্বত্থামার রক্ত এখনো খরিত হচ্ছে। এই যে দেখবেন আমাদের পুরাতন দিনের সমস্ত ব্যক্তিরা যারা বৃদ্ধ ব্যক্তি তারা দেখবেন তেল যখন মর্দন করতে যান বা মাথায় দিতে যান বাঁ হাতে নিয়ে তিনবার অশ্বত্থামায় নমো অশ্বত্থামায় নমো অশ্বত্থামায় নমো করে। অতএব সে তার মাথায় একটু তেল পড়লে সে শান্তি হবে এবং রক্ত বন্ধ হবে। এইভাবে সমস্ত বালকদের সাধুগণের মহিমা সমস্ত ব্রাহ্মণগণের মহিমাকে বর্ণন করতে করতে বলছেন, হে বালকগণ তোমরা সর্বদাই এই মহাত্মাগণ থেকে এরা কিন্তু বড় ভয়ঙ্কর হয়, এদের থেকে দূরে থাকবে। এইভাবে বর্ণনা করলেন। এর পরবর্তী অংশ গিরীন্দ্র বিহারী শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন ঠিক চারটে থেকে পুনরায় শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ মহোৎসব কি জয় আজকের আনন্দ কি জয়
জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।